This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ঢাকা এফএম 90.4। আমি জুয়েল আপনার সঙ্গে রাত 11টায় মুহূর্তের সময় শুরু হলো ভালোবাসার বাংলাদেশ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন গত এপিসোডের মতো এবং এখন থেকে প্রত্যেক এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ হিলুল ভাই এবং চুমকি আপু, দুজনকে আরো একবার স্বাগত জানাই। হ্যালো হিলুল ভাই, কেমন আছেন?
হ্যাঁ, থ্যাংক ইউ জুয়েল, অনেক ভালো আছি, তুমি কেমন আছো?
আমিও খুব ভালো আছি এবং আপনাদেরকে দেখতে পেয়ে খুব ভালো আছি। চুমকি আপা কেমন আছেন?
ভালো আছি।
ফিডব্যাক এবং রেসপন্স কেমন ছিল গত এপিসোড করবার পর একটু জানতে চাই দুজনের কাছ থেকে।
আমার জন্য খুবই ভালো একটা ফিলিং, স্পেশালি আমরা গত এপিসোডে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি লিটনের, আসলে গল্পটা শুনতেও তো অনেক ভালো লেগেছে, আর সেটার পরে যে ফিডব্যাক মানুষের কাছ থেকে এখানে বা এখানকার বাইরেও সব জায়গা মিলিয়ে অনেক ভালো একটা ফিলিং, যে একটা মানুষের কষ্টের সময় আমরা পাশে থেকে যে তার কষ্টে আরো মানুষকে পাশে আনতে পেরেছি, সেটা একটা আমার কাছে অনেক বড় বিষয় মনে হচ্ছে।
সো আমার কাছে কিন্তু একটা গুড নিউজ রয়েছে, সেটা আমি একটু পরে সবার সামনে তুলে আনব। তবে আপুর কাছ থেকে একটু জানতে চাই যে গত শো করবার পর আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য আপনার যারা ফ্যান্স রয়েছেন তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন?
খুব ভালো, খুবই ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমার শুনতে ভালো লেগেছে গল্প, এত কাছ থেকে এই ধরনের গল্প শুনবো, একদম নতুন গল্প, ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, হয়ে গেছি, বাট তারপরও এটা আসলে শ্রোতাদের সাথে এবং আমাদের যিনি গেস্ট থাকেন তার সাথে যে সরাসরি মানে সম্পর্কটা তৈরি হয় এটা সবচাইতে বেশি ভালো লেগেছে।
জি আপু, গত এপিসোডে আমাদের সঙ্গে ছিল লিটন এবং লিটন তার গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করেছিল, তার কি বলবো, এই মুহূর্তে সেই দুরবস্থার যে ধরনের দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা
খুব বেশি বাজে অবস্থা ছিল,
খুবই বাজে অবস্থা। তো ওর গল্প শুনে কিন্তু অনেকেই আমাদেরকে টেক্সট করেছেন, ফেসবুকে SMS এ অনেকে জানিয়েছিলেন তারা লিটনের পাশে এসে দাঁড়াতে চান। সো আজও আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, একটা গুড নিউজ, বাবুল নামে আমাদের একজন বন্ধু যিনি কালাচাঁদপুর থেকে আমাদের সঙ্গে জয়েন করেছিলেন গত এপিসোডে, তিনি SMS পাঠিয়েছিলেন, তো আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি যে আগামী সপ্তাহ থেকে লিটন তার কাছে গিয়ে তার সঙ্গে কাজ করবে এবং লিটনের জন্য প্রায় 8,000-9,000 টাকা বেতনের একটি কাজের ব্যবস্থা কিন্তু বাবুল করে দিয়েছে।
বাবুল সাহেবের জন্য মানে থ্যাংকস দেওয়া ছাড়া আমার কিছু বলার নেই,
অনেক ধন্যবাদ। যে মানবেতর জীবন লিটন কাটাচ্ছিল সেখান থেকে বাবুল সাহেবের এই এগিয়ে আসাটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক ধন্যবাদ বাবুল ভাই, আপনি অনেক ভালো থাকবেন, এভাবে আমাদের পাশে থাকবেন।
এবং এই ধরনের মানুষরা কিন্তু একটু আড়ালে থাকতে পছন্দ করেন, যারা মানুষের উপকার করেন, সবসময় মানুষের জন্য হাত বাড়িয়ে দেন,
প্রকৃত পক্ষে যারা উপকার করে তারা কিন্তু একটু আড়ালে
থাকে,
আর যারা নিজেদেরকে বেশি ফলো করতে চান তারাই কিন্তু অনেক বেশি সামনে আসে।
আমরা ইনভাইট করেছিলাম তো তিনি একেবারে আসতে রাজি নন এবং ইনফ্যাক্ট ফোনেও কথা বলতে রাজি নন, তিনি এক প্রকার নিজেকে লুকিয়েই তার উপকার করে যেতে চান। সো এই সুখবরটি আমরা লিটনকেও জানিয়েছি, আমরা দেখি লিটনের সঙ্গে একটু যোগাযোগ করা যায় কিনা, লিটনকে ফোনে আমরা একটু আনবার চেষ্টা করব। তবে তার আগে জানাই যে আজকের ভালোবাসার বাংলাদেশেও কিন্তু রয়েছে, যেমনটি হয় আনএক্সপেক্টেড থাকে সব ধরনের গল্প, আজও এমন একটি গল্প রয়েছে হিল্লুল ভাই এবং চুমকি আপুর জন্য। সো আজকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের একজন বন্ধু, তার কাছ থেকে আমরা তার নাম ঠিকানা একটু জেনে নিব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অতিথি, কেমন আছেন আপনি? আপনার নামটা যদি একটু বলতেন।
আমার নাম তানিয়া, আমি যশোর জেলায় ছিলাম, এখন আপাতত ঢাকাতে, বিয়ে হয়েছে কুমিল্লাতে।
আপনি কি করেন?
আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি।
আচ্ছা, আমরা সরাসরি ওনার কথায় চলে যাই।
হ্যাঁ, আপনার কথায় চলে যাই, আমরা গল্প শুনি আপনার।
ধন্যবাদ ভাইয়া আপু সবাইকে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আশা করি সবাই ভালো আছেন। আমার জন্ম হয়েছে যশোরে, আমি যখন 7 মাস বয়স তখন আমার মা মারা যান, আমার নানি ছিলেন, মামা ছিলেন, মামি ছিলেন, মামির কোনো সন্তান হতো না, তো মামা আমাকে কোলে পুচু করে মানুষ করে একটি অরফেন্সে রেখে, অরফেন্সে থাকাটা হচ্ছে আমার নানির জন্যই, উনি খুবই কেয়ার ভাবে আমাকে অরফানেজে রেখে লেখাপড়া করাতে খুব সাহায্য করছে। তো ওখানে যখন 13 বছর বয়স তখন আমি বাড়িতে চলে আসি। চলে আসার পরে আসলে মামির সংসার যেহেতু মা নাই বাবা নাই, মা মারা যাওয়ার পরে বাবা অন্য জায়গায় বিয়ে করে। বাবা ছিলেন গ্রামের একজন চেয়ারম্যান, যাই হোক সে হিসাবে আমাকে মেনে নিতে পারে নাই। তো নানি বাড়িতে রেখে লেখাপড়া করিয়েছে, ওখান থেকে মামির সংসার যেহেতু সবকিছু ম্যানেজ করে চলতে হয়েছে। একসময় মামির সাথে থাকাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, তো নানি আমাকে পাঠিয়ে দিল আমার এক খালার বাড়ি ফরিদপুরে। ওখানে থেকে আমি লেখাপড়া শুরু করলাম। তো ফরিদপুর হচ্ছে আমার দাদার বাড়ি, ওইভাবে ওখানে আমি বেড়াতে গেলাম। তো বেড়াতে গেলে ওখানে আমার একজনের সাথে পরিচয় হলো জাস্ট রাস্তায়। তো গ্রামে একটা মেলা হয়, মেলাতে গেলাম, ওইখানে ওই ছেলেটাকে দেখলাম। তো কথা বলতে বলতে ছেলেটা এক পর্যায়ে আমাকে বললো,
এটা আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, এটা আপনার কিরকম বয়সে?
তখন ওই 12-13 বছর, না তখন হ্যাঁ 13 বছরে,
13 বছর বয়সে মেলায় গিয়েছিলেন সেখানে একজন ভদ্রলোকের সাথে। তখন ওনার বয়স কেমন ছিল?
ওনার মিনিমাম বয়স উনি হয়তো বা কলেজে পড়ে।
আচ্ছা আচ্ছা,
মানে আমরা 17-18
এরকমই হতে পারে।
আচ্ছা,
তো ওনার ওখানে যাওয়ার পর উনি আমার সাথে কথাবার্তা বলার পরে বললো, আপু আপনার অ্যাড্রেসটা দেন যেখানে থাকেন। তো আমি আমার অ্যাড্রেসটা ওনাকে আমার হাতের লেখা লিখে দিলাম। তো আমার লাইফে আমি তিনটা জিনিস নিয়ে সবসময় প্রশংসা পেয়েছি। খুব ছোট ক্লাস থেকেই অন ছিল যে হাতের লেখাটা, আমার হাতের লেখাটা খুবই সুন্দর ছিল। তো উনি যখন আমার ওই হাতের লেখায় একটা অ্যাড্রেস পেল, তখন সে ছিল ঢাকাতে, আমি ছিলাম ওই বাড়িতে। ওই হাতের লেখাটা
যশোরে?
জি জি, না আমি ছিলাম ফরিদপুরে।
ফরিদপুরে
তো উনি ওই অ্যাড্রেসটা ওনার মানিব্যাগে রেখেছিল। ওখান থেকে ওনার যে ফ্রেন্ডস সার্কেল গুলো আছে, তো ওদের সাথে এক পর্যায়ে গল্প বলতে বলতে ওই মানিব্যাগ থেকে কাগজটা এক ফ্রেন্ড নিল। তো নেয়ার পর উনি বললো যে দুষ্টামি করে বললো, দে তো দেখি মেয়েটার সাথে একটু চিঠি দি। তখন আজ থেকে এটা 98 সালের কথা বা 99-এর। তো ছেলেটা ওই অ্যাড্রেস নিয়ে বলল, মেয়েটার হাতের লেখা তো অনেক সুন্দর, দেখি একটু আমি একদিন চিঠি লিখি। ওই হিসাবে ছেলেটা একদিন আমাকে চিঠি লিখলো আমার বোনের ঠিকানায়। ঠিকানাটা ছিল আমার খালাতো বোনের ঠিকানা।
আপনি কেন খালাতো বোনের ঠিকানা দিলেন?
আমি যে খালাতো বোনের বাড়িতে থাকতাম এই জন্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে নানি আমি ওখান থেকে আসার পরে খালাতো বোনের কাছে দিয়ে দিয়েছি।
আচ্ছা আচ্ছা।
তো ওখানে যখন চিঠিটা আসলো, বোন ছিল প্রাইমারি স্কুলের টিচার, হয়তো বা আপু এখন আমাকে শুনছে, রেহানা ম্যাডাম ছিল। তো ওনার ঠিকানা চিঠিটা আসলে উনি চিঠিটা আমার হাতে দিল, এসে বলল তোর একটা চিঠি এসছে। তো আমি চিঠিটা পড়ে বুঝতে পারলাম না, নাম ছিল অন্য, নাম যে নাম দেওয়া ছিল নামটাকে আমি চিনতাম না। তো আমি ভেবেছিলাম হয়তো যেই ছেলেটাকে আমি ঠিকানাটা দিয়েছি হয়তো সেই ছেলেটাই। তারপরে ওটার উত্তরে আমি দিয়েছিলাম যে আপনাকে আমি চিনি না বা জানি না, আপনি আমার ঠিকানা কোথায় পেলেন? তুমি পরবর্তী চিঠিতে ওই ঠিকানা কোথায় পেয়েছে বা তার ঠিকানা কি সবকিছু লিখে দিল। তো ওই চিঠিটা আবার আপুর ঠিকানা আসলো। পরে আপু আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে কে চিঠিটা দিয়েছে? তো আমি মিথ্যা কথা বললাম, আমার বান্ধবীর ভাই। তখন বললো আচ্ছা ঠিক আছে। তো তার আর কিছু বললো না।
মিথ্যা কেন বললেন?
যেহেতু ভয় পাচ্ছি বড় আপু কিছু বলবে।
আপনি কি ওই চিঠির আশাই ছিলেন?
না না না, ওটা হঠাৎ করে চলে এসেছে।
আচ্ছা, না প্রথমটা তো হঠাৎ করে এলো,
দ্বিতীয়টার আশাটা করেছি যে হ্যাঁ হয়তো কিছু আসবে।
আমার মনে হয় যে আমরা একটু ক্লিয়ার হই, তাই আপনি যদি একটু বলতেন যে প্রথম চিঠিতে কি ধরনের কথাবার্তা ছিল এবং এরপর আপনার আগ্রহটা তৈরি হলো কিভাবে?
আপনার আগ্রহটা তৈরি হলো সেটা যদি আমাদেরকে একটু বলেন।
এটা আসলে আমার লাইফে ফার্স্ট চিঠি ছিল। তারপরে চিঠির ভাষাগুলো ছিল সবই কবির ভাষায়, এখানে মানুষের মনে হচ্ছে না যে নর্মাল কোন মানুষের ভাষা।
আচ্ছা, ওগুলো কি আসলে উনার ভাষাই ছিল নাকি?
না, আমার মনে হচ্ছে এটা কোনো কারো কাছ থেকে ধার করা ভাষা ছিল।
সেই কারণে আপনার আশাটা এবং প্রথম চিঠি এবং সুন্দর ছন্দের কথা,
ওখানে কিন্তু মানুষের যে মুখের ভাষা ওরকম ভাষা নাই।
আচ্ছা, আমার আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো যে আপনি কি এর আগে কোনো ছেলের সাথে কখনোই বন্ধুত্ব হয়নি?
না না না, মাত্র আমি অরফেন্স থেকে বেরিয়েছি। অরফেন্সে খুবই কঠিন নিয়ম ছিল, চার দেয়ালের মধ্যে এক কথা, আগে মানুষ ওটাকে জেলখানায় বলতো।
ওই মেলার ছেলেটা এক ধরনের প্রথম পুরুষ আপনার জীবনে, তারপরে চিঠির মানুষটা
অন্য মানুষ,
অন্য মানুষ, ফলে কি আপনার কি তার প্রতি আকর্ষণটা বা ভালো লাগাটা কি জন্ম নিয়েছিল?
না, সেই মুহূর্তে জন্ম হয়।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর চিঠি।
তো তারপর চিঠির ভাষাগুলো পড়ে আমি আমার পরবর্তী লেখাতে লিখেছিলাম যে এটা তো কোনো কবির ভাষা, আপনার মুখের কোনো ভাষা না, আমি আসলে আপনার পুরো ডিটেলস জানতে চাচ্ছি। তো উনি কিন্তু সবকিছুই লিখেছে। লেখাটা ছিল যে তার নাম এই, সে বিএসসি পড়তেছে, তার বাবা ঢাকা শহরে একজন ডাক্তার, দুই ভাই এক বোন, বোন গ্রামে থাকে, মা গ্রামে থাকে, ভাই বোন, ভাই দুই ভাইকে নিয়ে সে ঢাকাতে থাকে। তো তার গায়ের রং কি, সে সবকিছুই লিখেছে। তারপরে ওই চিঠিটা
আসে, পুরুষ গায়ের রঙের কি বর্ণনা দিতে পারে,
শ্যামলা বরণ এভাবে দিয়েছে। তো তারপরে আমি চিঠিটা যখন আমার কাছে আসে, আমার বোন পড়ে পড়ে প্রত্যেকটা চিঠি আমাকে দিত।
হ্যাঁ,
তারপরে আমি ওটা পড়তাম।
এটা কি প্রথম থেকে?
হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে শুরুটার
কিছু এটা আপনি বুঝেননি?
হ্যাঁ, চিঠির খামটা খোলা ছিল, আমার তো বলার কিছু নাই, সেহেতু যে বড় তার কথা তো একটু শুনতেই হবে। আর চিঠিটা তার সামনে আমি পড়তে পারতাম না, টয়লেটের মধ্যে নিয়ে তিন চারবার পড়তাম, আবার রান্নাঘরে যেয়ে তিন চারবার পড়তাম।
অলরেডি কি আপনার ভালো লাগা শুরু হয়ে গেছে?
না, ওরকম কিছু হয় না, জাস্ট একটা চিঠি এসেছে যে আমাকে লিখছে কে, এরকম একটা আকর্ষণ ছিল।
ওই আকর্ষণ থেকে তিন চারবার?
হ্যাঁ।
বাহ, হ্যাঁ। তারপর
তারপরে সে যখন চিঠিটা দিল, তখন আমার আপু পড়ে বলছে, তুই না বলছিস যে এটা তোর বান্ধবীর ভাই, তাহলে তোকে তো কখনো দেখেই নাই, সে তাকেও তুই দেখিস নাই, তাহলে তখন মিথ্যা কথা বললি কেন? বলছি আপু আমি ভয়ে বলছি। বলে আচ্ছা ঠিক আছে, আর চিঠি দিস না, এরকম ঠিক না, আর তোর অল্প বয়স, মাত্র 9 পড়িস, 8 পড়িস, তো এটা ঠিক না। তো তারপর এক পর্যায়ে চিঠি দিতে দিতে অনেকগুলা চিঠি দিতাম, চিঠিটা এরকম আসতো, আজকে আমি দিতাম কালকে ওটা পেতাম, আজকে আমি দিতাম কালকে ওটা পেতাম,
কুরিয়ার সার্ভিসে
খুবই এমার্জেন্সি ভাবে লিখে দিতাম।
বাহ, একটা জিনিস কি মার্ক করেছো বিল্লল, সেটা হলো যে এর আগের দিনের গল্পেও কিন্তু ক্লাস 7-8 অনেক বেশি, মানে
7-8 আমার কাছে মনে হয় খুব ক্রুশিয়াল একটা সময়, এবং
কৈশোরের এই সময়টা অনেক
ভুল করার সময়,
ভুল, তারপর চঞ্চলতা, দুর্বলতা, সবকিছুই কিন্তু এই বয়সে।
আমার মনে হয় একটু অরফানেজ এর লাইফটা সম্বন্ধে আমি খুব একটা জানি না, আমি একটু তানিয়ার কাছে সেটা জানতে চাই।
এটা হচ্ছে, এটা সাধারণত যাদের বাবা মা থাকে না, একটু দারিদ্র ফ্যামিলির, সরকারি সংস্থার কারণে এটাকে চালানো হয়, কিন্তু এটা কোনো বাড়তি কোনো সাহায্য কারো কাছ থেকে নেওয়া হয় না, সরাসরি সরকারি থেকে। তো ওখানে আমি খুবই ভালো ছিলাম, ওখানে
এটা সম্পর্কে কিন্তু আমি খুব ভালো জানি, সেই কারণে আমার মাথায় আসে নাই যে এই প্রশ্নটা ওনাকে করতে হবে। এবং ওখানে স্ট্রিক্টলি মেয়েদেরকে মেইনটেইন করা হয়, এবং
আমি আমি যেরকম জানি না, আমার মনে হয় অনেক
এখন অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু আমাদের সময় খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেক কষ্ট ছিল। তারপরে আমার আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আসলে আমি ওইভাবে কেয়ারটা পাইনি, কারণ ওখানে 100 যদি মেয়ে হয়, ম্যাডামরা কাকে বেশি কেয়ার করবে, যে যার মতো করে লেখাপড়া করতে হতো। ওখানে গান, নাচ, যত জীবনে যা কিছু লাগে সবকিছু ওখানে শেখানো হতো। তো জীবনটা আমার অনেক ভালো ছিল, কারণ সব ম্যাডামরা আমাকে অনেক ভালো জানতো, এবং আমি পড়ালেখায় সবসময় ফার্স্ট হতাম, পিটি প্যারেড, গান, নাচ সবকিছুতে আগ্রহ ছিল এবং অংশ নিতাম। তো ওখানে ভালো লাগতো না, মানে নানি ছাড়া, মানে দুষ্টামি করতে পারতাম না, এই জন্য ভালো লাগতো না। তো এক পর্যায়ে জোরপূর্বক নানির কাছে চলে আসি, নানিও আনতে বাধ্য হয়। তো এভাবে ওই জীবনটা চলে গেল।
আচ্ছা, এবার আমরা তাহলে চিঠিতে আবার ফেরত
আসি।
তো চিঠিটা পাওয়ার পরে আপু বলল যে আচ্ছা ঠিক আছে, এরকম আর করিস না, এটা ভালো না, কোথাকার ছেলে কিভাবে কি বলবে। আমি আর তারপরে লুকিয়ে লুকিয়ে চিঠি লিখতাম।
আচ্ছা, ওই চিঠিতে যে উনি নামটা লিখতো, সেটা কি নাম লিখতো?
এই নামে লিখতো, সবুজি লিখতো।
আচ্ছা, ওকে।
তো আর আমার চিঠির লেখাটা ছিল, একবার একটা চিঠি লিখেছিলাম 15 হাত লম্বা।
ও বাবা,
সেটা, হ্যাঁ, আমি লিখতে অনেক পছন্দ করতাম, যে কোনো লেখা পেলেই আমি ওটাকে নকল করতাম।
বাহ,
মানে খুব সুন্দর একটা হাতের লেখা দেখতাম, সঙ্গে সঙ্গে ওটা কিভাবে ওর মতো হবে অনেকবার চেষ্টা করে পরে দেখতাম ওটাই আমার হাতে।
আচ্ছা, 15 হাত যে লিখলেন, আপনি এটা কি আপনার নিজের কথাই লিখেছেন? না,
আমার কথাই লিখেছি, আমি অনেক কথা জানতাম। আমি আসলে এখন চুপ, আমি যখন ছিলাম আমাকে সবাই কথার বাক্স বলতো, মানে এত বেশি কথা বলতে পারতাম যার পাশে বসতাম। যশোর আমার এক ভাবি আছেন, উনি সবসময় বলতো যে তুই আমার পাশে বসে থাক, কোনো কাজ করিস না, জাস্ট কথা বলবি। নন স্টপ বলতেই থাকতাম, মানে কোথাও কোনো ফুল স্টপ কোনো কিছু
ছিল না,
চলতেই থাকতো।
এবং অনেক প্রশ্ন ছিল মনে,
প্রশ্ন না, এগুলো জাস্ট গল্প বলতাম, হাসাতে থাকতাম। আমার কাছে মানুষ আসলে কষ্ট পেত, আমার কাছে এসে বসতো, একটা কথা বললে হাসতে হাসতে পড়ে যেত। খুব হাসাতে ভালোবাসতাম, হাসতে ভালোবাসতাম।
বাহ, অনেক সুন্দর। আপনি যে এত সুন্দর হাতের লেখার একজন মানুষ, যে চিঠিটা আপনি পেতেন সেই চিঠির মানুষের হাতের লেখাটা কেমন ছিল?
সেটা অ্যাকচুয়ালি আমার কখনোই পছন্দ হয় না। আমার মনে হয়েছে যেন, আমার মনে হয়েছে যেন কোন ক্লাসে পড়ে এরকম হাতের লেখা, আবার অত বড় ক্লাস বললো, টিচার ক্লাসের মানেও আমি তখন বুঝতাম।
মানে আমার হাতের লেখাও কিন্তু খুবই খারাপ,
এটা আসলে ক্লাস অনুযায়ী হাতের লেখাটা হয় না।
আচ্ছা, হাতের লেখা খারাপ কিন্তু চিঠির ভাষার কারণে, তার চিঠির জন্য আপনার দিনে দিনে আশা প্রত্যাশা দুটোই বাড়ছিল নাকি? আচ্ছা, তারপর?
কিন্তু চিঠিতে ও আমাকে কখনো লেখে নাই যে ভালোবাসি, আমিও ওকে কখনো লিখি নাই ভালোবাসি।
কখনো লিখেন নাই মানে এটা কতদিনের কথা?
প্রায় এক বছর তো চিঠি
আমাদের কেউ কাউকে
না
ভালোবাসার কথা বলেননি,
অন্যান্য ভাবে আদান প্রদান হয়েছে কিন্তু ভালোবাসি কথাটা।
আচ্ছা, কিন্তু মানে এই ভাবের মধ্যে কি ভালোবাসাটা ছিল না?
হ্যাঁ, অবশ্যই ছিল, না হলে মানে দুজন দুজনের জন্য বেশি অতটা বেশি পাগল হতাম না, নিশ্চয় ছিল।
আচ্ছা, এই এক বছর যাবত বোন না করলো, তারপরও কিভাবে চালিয়ে গেলেন?
তারপরে ওইভাবেই আমি চিঠি দিলে ও তো ফিডব্যাক দিত, বোনের ঠিকানায় দিত। তো বোনের কাছে যখন চলে আসতো তখন ও বলতো তোকে না চিঠি দিতে মানা করছি, তখন আমি বলতাম আপু থাক আর দিব না। এভাবেই মানে আবারও
দিয়ে, উনি সব চিঠি পড়ছে?
হ্যাঁ, সব চিঠি
সবই জানতো,
সব পড়ে সবই জানতো। তো এক পর্যায়ে যখন দেখলো যে না আমিও বন্ধ করতেছি না, ও বন্ধ করছে না, তখন বললো আচ্ছা ঠিক আছে ছেলেটাকে আসতে বল দেখি। তো ছেলেটাকে আমি আসতে বললাম। আমি যখন ওই ফরিদপুরে আছি, আমার বোন তখন নিয়ে আসলো, বোনের হাজবেন্ড উকিল ছিলেন, উনি ফরিদপুর মেন শহরে জব করতেন, উনি ওখানে বেড়াতে নিয়ে আসলো। আর ওই ছেলেটা ওই ফরিদপুর গ্রামে গেল, মানে আমি চলে আসলাম ফরিদপুর শহরে, ও ছিল গ্রামে। আসার পরে আমার আপু দেখছে, দেখার পরে আপু বলছে যে থাক ওকে আর দেখাইতে হবে না, ওইখানে এসছে এখান থেকে চলে যাক। তার এক পর্যায়ে খালু ছিলেন ওই আপুর আব্বা।
মজার ব্যাপার কি, টের পাচ্ছ তখন মোবাইল যুগ ছিল না।
হ্যাঁ,
যার দরুন
ভীষণ রোমান্টিক কিন্তু, যে
যার দরুন
চিঠির মাধ্যমে যে যার মতো, এবং চিঠিতে কিন্তু 15 হাত লেখা যায়, মোবাইলে কিন্তু 15 হাত SMS লেখাটা।
মিটুন দিস্তার পর দিস্তা লিখেছিল।
হ্যাঁ ম্যাম, এই গানটাও লিখেছিলাম, চিঠির উত্তর দিস্রে বন্ধু যদি মনে লয় কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা।
এই গানটা আপনার শোনার পরে মনে হয়েছে যে আপনি লিখে দিবেন, তাই তো? আচ্ছা, আর মানে ওই যে আপনাদের দুজনের যে দেখা হলো না, একজন শহরে একজন গ্রামে, এটার মানে সুফল বা কুফল যেটাই বলি সেটা হলো যে একদমই সেলফোন, তখন সেলফোন ছিল না। তারপর
আর আপনি তো জানতেন না উনি দেখা করতে যাচ্ছে?
না, এটা আমাকেও বলে নাই। চিঠিটা এসছে আপুর কাছে, ওখান থেকে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর আমি চলে এসেছি ফরিদপুরে শহরে।
আচ্ছা, হ্যাঁ, তারপর?
তো ওখানে যখন সে গেল, যাওয়ার পর আপু চিন্তা করছে না দেখাবো না, তখন আপু আবার চিন্তা করলো যেহেতু ও চিঠি দিছে, না দেখালে তাদের উপরে আমি বলতে পারি যে আপু আমাকে একবার দেখালেন না কেন। তো আপু ওকে নিয়ে সেই শহরে দোলাভাই ওখানে আমার ওখানে আসলো। আসার পরে আমি অনেকগুলা কাপড় চুপড় ধুয়ে, দরজা বৃষ্টি হচ্ছে, দরজা বন্ধ করে শুয়ে আসি। তখন আপু প্রথমে দরজাটা নক করে বলছে দরজা খুলো, তখন আমি দরজাটা খুললাম, বলে সেই ছেলেটা এসছে। আমি বলছি আপু কোন ছেলেটা? বলে যাকে তুই চিঠি দিস ওই ছেলেটা। তো দরজা খুলেই দেখলাম ওই ছেলেটা আসলো, আপু খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করলো। তো আপু আমাদেরকে একটু সুযোগ দিয়েছিল কথা বলার জন্য, তখন কথা বললাম। আমাকে বলে তুমি কি আমাকে চিঠি দাও? আমি বলছি না আপনাকে আমি চিঠি দিই না। তখন ও চিঠি, ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগগুলো খুলে বললো যে চিঠিগুলা কার তাহলে? আমি বলছি জানি না। তখন যাই হোক, তখন অতটা বেশি মনে নাই, আর খুব বেশি একটা কথা বলি নাই, দুই এক মিনিট হয়তো বা বলছি। পরে ও চলে আসলো। আসার আগে আপু বলছে যে এখান থেকে আজকে থেকেই শেষ, আর কখনো কেউ কাউকে চিঠি দিও না। তখন ও বললো দিব না, আমিও বললাম দিব না।
পরে আলাদা আলাদা,
সম্ভবত ফরিদপুরে শহরে, তা আপু বলে তোরে এখানে রাখতে পারবো না, রাখা যাবে না, তোকে নিয়ে যাব, কারণ ও আবার হয়তো আসতে পারে। এই বলে আপু সহ আমাকে নিয়ে যাওয়া রওনা হয়েছে গ্রামে আসার জন্য। তো গ্রামে আমরা যখন রওনা হয়েছি দেখি ও বাহিরে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকলে এখন আপু বলে দেখ, আমি বলছি না যে ও হয়তো আসতে পারে।
কি যন্ত্রণা, চিন্তা করো কিন্তু এই মানুষটা যে আবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে। যখন আপু বললো যে আপনি সেই চিঠির মানুষটা, তার চোখে মুখে কি সে ভালো লাগাটা ছিল?
আমি তার চোখের দিকে তাকাই দেখি নাই, মানে ওইভাবে দেখবো একটা, মানে ফার্স্ট একটা ছেলের সাথে সরাসরি এভাবে কথা বলা,
আমি তো বড়ই নির্লজ্জ। আমি হলো হয়তো ফেল ফেল করে তাকিয়ে,
কিন্তু ওই সময় হয়তো আপনি হলেও তাকাতেন না।
জি, তারপর
তো তারপর আপু বললো দেখছিস ওই ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে। তখন আমি আর আপু আসতেছি, ও আমরা একটা রিক্সায় উঠছি, ও পিছনের রিক্সায়। তারপর আমাকে বোঝাচ্ছে দেখ এরকম আর করিস না, এই সবই আবেগ, ইমোশন। তখন ইমোশন জিনিসটা আমি বুঝতাম না, আমি চিন্তা করতেছি ইমোশনটা আবার কি, এইভাবে আমি আর কিছু বলতেছি না।
আপনার কাছে সবই ভালোবাসা
না, সবই যেন কেমন মনে হচ্ছে যে আমার ভালো লাগা, কিন্তু ভালোবাসাটা অত বেশি ডিপলি হয় নাই।
আচ্ছা, কেউ একজন আপনার পিছু নিয়েছে,
কেমন মনে হচ্ছে?
এটা কি ঢাকার ছেলে? ঢাকার ছেলে ফরিদপুরে যে, তাও আবার গ্রামে যে রিক্সা দিয়ে চেসিং শুরু করেছে, বাবা। তারপরে
সে একটা দোকানে যে সিগারেট কিনছে, তখন আপু আমাকে বলছে দেখ দেখছিস, বললাম না খারাপ ছেলে, ঢাকার ছেলে সিগারেট খাইতেছে। তখন আমি ভয় পেয়ে গেছি যে আসলে মনে হয় খারাপ থাক। তো আমি বাসের মধ্যে উঠে তাকায় আছি, দেখি না উনি আমার ওইদিকেই তাকায় আছে। তো আমি যখন তখন সেদিন গ্রামে চলে আসলাম, গ্রামে চলে আসার পর ও হয়তো ঢাকায় চলে আসছে। তো এভাবে আবার আমাদের যোগাযোগ হলো গ্রামে যেয়ে। গ্রামে যাওয়ার পরে, যোগাযোগ হওয়ার পরে আমি আর ওখানে ভালো লাগতেছে না, যেহেতু আপুর অনেক বিধিনিষেধ আছে, এটা করবো না ওটা করবো না। তো আমি চিন্তা করলাম মামার বাড়িতে যাই, বেড়ায় আসি কয়েকদিন। তো এখানে বেড়াতে আসলাম, পরে ওই ছেলেটাকে আবার, মানে আমি যে যশোরে গেছি ওই ঠিকানাটা ওকে দিয়ে দিছি। তো ওই ঠিকানায় ও ফোন দিচ্ছে, আমিও ফোন দিচ্ছি, এই চিঠি দিচ্ছি, আমিও চিঠি দিচ্ছি, যে ঠিকটা সেম ওইভাবে আসতো, আজকে দিচ্ছি কালকে পাচ্ছি, আজকে দিচ্ছি কালকে পাচ্ছি। তো পোস্ট অফিস
আপু যথারীতি পড়ছে চিঠি
না, তখন আমি যশোরে ছিলাম, তখন আর কেউ পড়তো না।
আচ্ছা আচ্ছা,
তো পোস্ট অফিসে গেলে বলতো কি মামুনি এটা কার চিঠি? আমি বলছি আমি একজনকে দিই। বলে তুমি কাকে চিঠি দাও, প্রতিদিন আসো। তখন আর কিছু বললাম না, আমি বলছি এমনি, তাই বলে চলে আসলাম বাড়িতে। এভাবে চিঠি দিতে দিতে আমি ওকে যখন যেখানে যেতে বলছি সে সেখানেই সেই সময় গেছে। তো আমি যশোরে আসতে বললাম, আমার ফ্যামিলি থেকে আমাকে, তখন আমি নাইনে পড়ি, নাইনে উঠছি ক্লাস, তো বিয়ে দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করছে, যেহেতু আমাদের ফ্যামিলিতে সবাই, মানে নানার ফ্যামিলিতে সবাই লম্বা চওড়া, বয়সের আগে বয়স হয়ে যায়। তো যখন উনি আমার মামারা সবাই বিয়ের জন্য দেখা দেখি করতেছে, তখন আমি তাকে বললাম যে আমার তো বিয়ে ঠিক হয়েছে, ছেলে নাকি কুমিল্লার, আমার তার বাড়ি ছিল কুমিল্লা, তো আপনি একে চিনেন নাকি? আমি আসলে তখন জেলা বিভাগ এগুলো অতটা বুঝতাম না, যেহেতু একটা জায়গার মধ্যে বন্দী ছিলাম, বাহিরের জগৎটা খুবই কম চেনা ছিল। তো উনি আসলো, উনি আসলা, আসলে উনি যেদিন আসবে বলছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আসবে। তো উনি চলে এসছে বুধবারে রাতে, বুধবারে রাতে এসে একটা হোটেলে উঠেছে, ওখান থেকে আমাকে বলছে যে আমি বৃহস্পতিবারে আসবো। আমি ঠিক বৃহস্পতিবারে যে কাউন্টারে বসে আছি, খুব সুন্দর করে সেজে, এখন তো আমার সবকিছুই মানে শেষ, নাই কিছুই, আগে খুবই সাজতাম, খুবই মানে এমন ভাবে চলাফেরা করতাম, আমাকে দেখে কেউ মনে করতো না যে গরিবের মেয়ে, বা অন্যভাবে চলাফেরা দেখে সবাই খুব ভালোভাবে চিন্তা করত। তো বুধবারে এসে আগে যে
আমরা একটু বর্ণনা নিয়ে নিই চুমকাপুর কাছ থেকে, ও আসলে দেখতে কেমন, আর ওর ছবি আমরা পোস্ট করেছি আমাদের ডিএফএম 90.4 নামে যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা এফএম এর, ডিএফএম 90.4, ওখানে ওর ছবি আমরা পোস্ট করেছি। তবে আমরা একটু চুমকাপুর কাছ থেকে একটু তার বিবরণ জেনে নিই, আসলে আপনি কেমন দেখছেন ওকে?
আমরা তো অনেক সুন্দর আজকে, আসলে আমার যেটা বলতে ভালো লাগছে সেটা হলো যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুদিন, সেই জায়গা থেকে মানে কবিগুরু ছিলেন ভালোবাসার আধার, তার সব লেখাতে আমরা ভালোবাসা পাই, ভালো লাগা পাই। আজকে আমাদের সামনে যে গেস্ট আছেন তিনিও দেখতে অনেক সুন্দর,
তার ছবি আমরা পোস্ট করছি চ্যানেলে দেখতে পারেন।
তিনি অনেক মানে আপনি যেটা বলছেন আসলেই সত্যি যে আপনি একটা সময় অসম্ভব সুন্দরী ছিলেন, আপনার দিকে একবার তাকালে আর একবার চোখ ফিরে নেওয়া যায় না, এই এই সুন্দরী আপনি ছিলেন। সেই মানুষটা আজকে আমাদের সামনে গল্প বলছেন, এখন চেহারাটা অনেকটা পোড় খাওয়া, অনেকটা পোড় খাওয়া, তারপরেও আমরা ভালোবাসা, ভালো লাগা, ভালো কথা শোনার জন্যই আজকে আমরা বসে আছি, এবং আশা করছি যে আমাদের গল্পটা শেষমেশ আমাদের শ্রোতাদেরও শুনতে ভালো লাগবে।
এবং আমি এর মধ্যে একটু এসএমএস এর জন্য বলি, শ্রোতাদেরকে নাম লিখবেন, তারপরে লোকেশন, এসএমএস টা লিখবেন, তারপর 16260 নম্বরে পাঠিয়ে দেবেন। আমাদের ফেসবুক পেজ আছে ডিএফএম 90.4, সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তানিয়ার সম্বন্ধে আপনারা কি জানতে চান?
ওকে, আমি কিছু এসএমএস পড়ে ফেলি। আমরা যখন গল্প শুনছিলাম, তানিয়া যখন ক্লাস 7-8 কথা বলছিল, ফারজান আমাদেরকে জানিয়েছে যে আমি তো ক্লাস 7-8 কিছুই বুঝতাম না, গাধা টাইপের ছিলাম, আর 9-10 এবং সহপাঠীদের দেখতাম চিঠি আদান প্রদান করতে। সো ওই সময় তানিয়া ছিল এবং আমরা বলছিলাম 7-8 কিন্তু অনেক ক্রুশিয়াল। সো ফারজানা বোধ হয় 7-8 কিছু বুঝতাম না, সে একটু দেরিতে বুঝেছে। যাই হোক, শাহিন লিখেছে, হিলোল ভাই তানিয়ার স্টোরিটা খুবই চমৎকার, শুনতে ভালো লাগছে। তাহসান আমাদেরকে লিখেছেন, এরপরে লিখেছেন ফরহাদ, এরপরে দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আসতে চান। সো যারা আসতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।
একদম বলতে হবে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, ভাইলো না কেউ।
রাইট, খুব চমৎকার করে আপনি লিখে আপনার ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে এসএমএস পাঠাবেন যে আপনি আসতে চান, আমরা আপনাকে যোগাযোগ করবো আপনার সঙ্গে এবং আপনার গল্প শুনতে আমরা ইনভাইট করবো আমার স্টুডিওতে। আলমগীর খান তিনি লিখেছেন যে কিছু কিছু মানুষ গোপনে ভালোবাসে, ভালোবেসে যায়, বিনিময়ে কিছুই চায় না। আলমগীর খান উত্তরা থেকে, বা চমৎকার।
এটারও আনসার আছে, এটা হলো কবিগুরুর ভাষায় একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
চুমকি আপাকে কিন্তু একটা ফ্লোর দিলেই হয়, সঙ্গে সঙ্গে একটা পাল্টা কিছু আমার পেয়ে যায়। থ্যাংক ইউ চুমকি আপা। সো আমরা আবারও
গল্পে ফেরত যাই।
হ্যাঁ তানিয়া, তো উনি বুধবারে এসছে, বুধবারে যেই পরিবহনে করে এসছে ওই পরিবহনের কাউন্টারে যে বসে আছে, আর সবাইকে বলেছে যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। এইটাই হলো মফস্বল শহরের সবচেয়ে বড় জটিলতা, প্রেমের জটিলতা, সব মানে প্রতি পদে পদে একটা পাফেলো, এই কোথায় যাচ্ছিস, এই কার সাথে যাচ্ছিস, এই কোন দিকে যাবি, এটা মহা ঝামেলা। বাইরে থেকে একটা মানুষ আসছে তাকেও বলতে হচ্ছে সে কেন এখানে বসে আছে,
কেন যাবে, কেন বসে আছে।
তো আমি যখন বাসা থেকে বের হয়েছি আমার ফ্যামিলি সবাই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস, তো আমি বললাম যে আমার বান্ধবী আসবে ঢাকা থেকে, ও আমার বাসা চেনে না, আমার বাসায় নিয়ে আসবো। তো আমি কিন্তু ওনাকে যখন ফরিদপুরে দেখছি ওনার মুখের দিকে আমি খুব বেশি একটা তাকাইনি, যার কারণে তখন চেহারাটা মনে ছিল না। প্রায় 6 মাস পরে তো উনি চেহারায় বসে আছে এক সাইডে, আমি এক সাইডে বসে আছি, অনেকক্ষণ যাবত আমি অপেক্ষা করছি, কিন্তু উনি যে ওখানে ঢুকে যাওয়া আসা করতেছে এটা আমি ফলো করতেছি না, বুঝতেছি না যে ইনিই সেই ছেলেটা। তো উনি আমার ঠিক আমি যে পাশে বসে আছি তার অপোজিটে উনি বসছে, বসে আমার দিক বারবার তাকাচ্ছে, কারণ ওনার যে বান্ধবীটা আসবে এখানে তো মেয়ে একজনই বসে আছে কিন্তু পুরুষ কিন্তু অনেকজনই বসে আছে।
সেও আপনাকে মনে রাখে
না? না, অতটা ওইভাবে দেখে নাই, ঘরটা ছিল, কারেন্ট ছিল না, অন্ধকারে দেখছে।
আচ্ছা,
তো উনি আমার পাশে বসে আছে আর আমার দিক তাকাচ্ছে, তো আমার এত বেশি বিরক্ত লাগছে যে কেন তাকাচ্ছে, তখন আমি বলতেছি খেয়ে আর কাজ পায় না বারবার তাকাচ্ছে, এটা আমি একা একা একটু মুখটা নাড়াচাড়া করে বলতেছি। তো আমি যখন অনেকক্ষণ অপেক্ষা করতেছি যেহেতু সে আসে না, তখন আমি উঠে চলে আসতেছি, তখন সে পিছন থেকে বলতেছে আপনি তানিয়া, তখন আমি ওনার কথার উত্তর বলছি আমি আপনি কি সে, তো আমি নামটা ধরে বলছি, বলে হ্যাঁ, তো তারপরে ওখান থেকে উনি বলে চলেন, আমি হোটেলে উঠেছি, ওখানে আসেন। তো ওখানে ছিল আমার মামা তো কিছু ভাই, ওইখানে ঘোরাফেরা করে। তুমি আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছিস, আমি বলছি যে আমার বান্ধবী আসবে, ওর ওখানে দেখা করতে যাচ্ছি। তো ও যেই হোটেলে উঠেছে ওখানে আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমার মামাতো ভাইটা নিচে দিয়ে যে যাওয়া আসা করতেছে যে আমি এই হোটেলে কেন ঢুকেছি, তো এই জিনিসটা আমি আর দেখি না।
সাহস দেখে তো আমিও অবাক হচ্ছি,
তখন যে বুঝি না যে হোটেল জিনিসটা আসলে কোন টাইপের হয়, বা একটা ছেলে আমাকে নিয়ে যাচ্ছে, খারাপ কিছু হতে পারে, খারাপ টাইপেরও কিছু চিন্তা করি না।
ওইটা মনে হয় আমার বোঝার বয়সও
সেরকম। তারপর মানে একদম নিজের জায়গার হোটেল, তো মানে উনার যতই অস্বীকার করেন তা নিয়ে আপনি মানে রিয়েলি ততদিনে তাকে ভালোবাসতে শুরু করেছেন, না হলে এমন বুদ্ধ হয়ে যাওয়ার কথা না।
কিন্তু আমি একেবারে বিশ্বাস করছি
একদম,
মানে ভালোবাসতে বাসতে ও কিন্তু মানে
বোকা হয়ে যায় মানুষ।
তো যখন হোটেলে গেলাম, হোটেলে যে দেখলাম ওনার একটা রজনীগন্ধা ফুলের তোড়া আছে, তো বলে এটা আপনার জন্য এনেছিলাম। তো আমি আর ওটা নিয়ে নাই, বসে আছি। তখন আমি বলছি আমি চলে যাবো বলে, তখন ও নিচে জালনা দিয়ে তাকিয়ে দেখে আমার মামাতো ভাইটা নিচে ঘুরতেছে। তখন আমাকে বলে, তুমি তোমার মামাতো ভাইকে নিয়ে এসছো পাহারা দেওয়ার জন্য না আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি বলি না এরকম কিছু না। তো যেহেতু মামাতো ভাই এসছে এখন, আমি বলি তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাসায় চলেন। পরে বলে আচ্ছা ঠিক আছে চলো।
ভয় কাঁদেন উনি?
না না, আমার কোনো ভয় লাগে না। তো তখন আমি বুঝি নাই যে আসলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে,
সেটা মনে করো আমার নিজেরই কান্না পাচ্ছে ভয়ে। আর আপনি ওর মধ্যে অলরেডি ডিসিশন নিয়ে ফেললেন যে আপনি তাকে নিয়ে যাবেন।
যেহেতু আমাকে দেখে ফেলছে, এখন যদি আমি এটা লুকিয়ে রাখি তাহলে আরো সমস্যা হবে। বাড়িতে নিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দিলে চিনে ফেলবে যে হ্যাঁ
অনেক আদরের ছিলেন,
অনেক কিছু খোলাসা হয়ে যাবে।
হ্যাঁ
অনেক আদরের ছিলেন না?
আসলে আমার নানি আমাকে মামা অনেক আদর করতো।
হ্যাঁ মানে এতটুকু খুব ভালো চিন্তা কিন্তু, যে এখানে বসে না থেকে বাড়িতে সবার সামনে নিয়ে যায়, এটা কিন্তু
সবার সামনে যদি
অনেক সাহসেরও ব্যাপার। হ্যাঁ অনেক সাহসেরও ব্যাপার।
আর আমার যে মা নাই বা বাবার আদর পাই নাই, এটা আমি কখনোই বুঝি নাই, বুঝেছি বিয়ের পরে যে মা পৃথিবীতে আমার মা ছিল না। এই জিনিসটা আমি তখন ফিল করছি যে আসলে একটা মানুষের মানে একটা সন্তানের বেঁচে থাকার জন্য বাবা মা কত বড় গুরুত্ব পালন করে, দায়িত্ব পালন করে, এটা আমি তখন বুঝতে পারছি যখন শ্বশুর বাড়িতে যে বুঝতে পারছি যে আমার বাবার দরকার, মায়ের দরকার, তখন বুঝতে পারছি। তো বাড়িতে যখন নিয়ে গেলাম ওকে, রিক্সায় করে যাচ্ছি, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? পরে বলল হ্যাঁ পারবো, কিন্তু কেন? আমি বললাম যেহেতু আপনার সাথে আমি হোটেলে উঠছি, রিক্সায় গেছি, আমার মামাতো ভাই দেখছে, ফ্যামিলি সবাই জানবে, তখন আমার তো আসলে সমস্যা হয়ে যাবে। তখন দেখি মামাতো ভাই রিক্সা নিয়ে পিছনে, সামনে এসে বলে এই সোজাসুজি চল আমার সাথে। মামাতো ভাই ওনার রিক্সাকে মানে পাহারা দিয়ে দিয়ে আমাদের বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন মামা ছিল না বাসায়, নানি ছিল, মামি ছিল, তো আসলে আমার মামির কথা তখন কি করছে এটা আমি বলবো না, কিন্তু এখন কি করে এটা আমি জানি যে এখন অনেক ভালো। তখন সে যেভাবে চলছে হয়তো ওই ফ্যামিলিতে আমার তখন থাকা উচিত ছিল না, এজন্য আমি এই পথটা বেছে নিয়েছিলাম যে একটা ছেলের সাথে যদি বিয়ে হয়ে যায় তো হোক। তো বাড়িতে নিয়ে গেলাম মামা, মামা
আমার মনে হয় যে তানিয়া নিজেও চাইছিল যে ওই বাড়ি থেকে বের হবার জন্য আমি একটা উপায়,
একটা মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা দরকার, ভালোবাসার মানুষ, নিজের মানুষ,
সবকিছু বলা যায়, শেয়ার করা যায়, নিজের একটা স্পেস,
বাবা মায়ের পরে একজন মানুষ যিনি একদম তার আগলে রাখবে এরকম একটা মানুষ।
তো যখন বাড়িতে নিয়ে গেলাম তখন আমাদের বাড়িয়ালিকে আমার মামা ডেকে আনছে যে তানিয়া তো এরকম করছে কি করব, বলে তোমার বোনরা আছে ওকে খবর দাও। তো আমার চাচাতো খালা, আমার মামারও কেউ ছিল না আপন, আমার মা আর আমার মামা দুজনই ভাই বোন। তো মা মারা যাওয়ার পর মামাই ছিল, আর চাচাতো খালাগুলো ছিল মায়ের মামার গার্ডিয়ান হিসাবে, যেহেতু তারা একটু ভালো মানে অবস্থা ভালো শিক্ষিত ছিল, এজন্য মামাকে সবসময় তারাই দেখাশোনা করতো। তো আমাদের সবার মানে সবকিছুই তার খালারাই দেখাশোনা করতো। তো মামা বলল তোরা এখানে বয়, আমি তোর খালাকে খবর দিয়ে নিয়ে আসি। ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কে কে বিয়ে করবা, বলে হ্যাঁ করব। তো খালাকে ডাকতে গেছে খালার বাসা বা নিউ মার্কেট। মামা যখনই বের হয়েছে আমি চিন্তা করতেছি যে আজকে যদি বিয়ে পড়াই দেয়, বিয়ে তো করতে চাইনি, বা এই ছেলেকে আমি চিনি না জানি না, তাহলে বিয়ে করব? ইভেন ফ্যামিলির লোকও তো ওইভাবে ছিল
না। না
তো আমি কি করলাম, তাকে বের করে বললাম না না চলেন বিয়ে করা যাবে না, আমার মামা ডাকতে গেছে চলে যাই আমরা। এই বলে দেখলাম পিছনে দরজা আটকানো, মানে আমাদের দুজনকে এক রুমে বন্ধ করে রেখেছে। পরে নানি খুলে দিল, খুলে দেওয়ার পরে আমি ওকে নিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমার এক তখন আমি বললাম কি আচ্ছা সত্যি কি আপনি আমাকে বিয়ে করবেন, বলে কি হ্যাঁ। তখন আমার এক মামা তো ভাইয়ের শালি ছিল, ওদের বাসায় আমি উঠলাম আর ঘটনাগুলো ও তো জানে, ওর সাথে শেয়ার করেছি। তো বললো কি আচ্ছা যদি তোরা বিয়ে করবি তাহলে চল আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করাই দিই। তো সেদিন ছিল বৃহস্পতিবার রাত, কাজী অফিস গুলা খুঁজতে গেছি সব কাজী অফিস গুলা বন্ধ হয়ে গেছে।
অদ্ভুত ব্যাপার আমাদের প্রোগ্রাম বৃহস্পতিবার রাত,
আর আমার লাইফে সবকিছুই বিশেষ করে বৃহস্পতিবারেই হয়ে গেছে।
সিরিয়াসলি?
হ্যাঁ, বিয়েটা হয়েছে বৃহস্পতিবারে, বেবি হয়েছে বৃহস্পতিবারে, প্রোগ্রামটা হচ্ছে বৃহস্পতিবারে, হয়তো এখান থেকে যে কোনো একটা ডিসাইড হয়ে যাবে বৃহস্পতিবারে।
আমরা কেউই জানি না আজ কি হয় না হয়, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে রাত দেড়টা পর্যন্ত।
সেই তারপর
তো ওকে নিয়ে অনেক ঘোরাঘুরির পর কোনো কাজী অফিস খোলা না। তো এক কাজী অফিসে গেলাম, বললো না এত টাকা লাগবে। তখন বললাম কি থাক এখান থেকে বিয়ে করব না। তো ও কি বললো যে তুমি আজকে বাসায় যাও, আমরা কালকে সকালবেলা তোমাকে নিয়ে যাব। তো আমি ওকে বললাম কখন আসবেন, বললো কি সকাল নয়টাতে আসবো। তো আমি রাতটা আমার ওই ভাইয়ের শালির বাসাতেই ছিলাম। তো ওখান থেকে সকাল নয়টাতে আমি বলছি আসতে, আমি যেই লোকেশনটা বলেছি ওকে ওখানে আসার কথা। তো ওইখানে যে আমি দাঁড়িয়ে আছি ও তো আর আসে না আসে না, আমি চিন্তায় পড়ে গেছি যে রাতে বাসা থেকে বের হয়ে চলে আসছি, সবাই বলতেছে একটা ছেলের সাথে বের হয়ে চলে এসেছি।
হ্যাঁ, ওখানে তো আপনাদেরকে বিয়েই দিতে চাচ্ছে।
হ্যাঁ, কিন্তু বিয়ে হলে আমার মনে হচ্ছিল তখন যে আমার খালাম্মা যদি মানে উল্টাপাল্টা কিছু করে, দশটা বেজে গেছে আমি ওর হোটেলে যাই। হোটেলে যেয়ে ওই রিসেপশনে আমি বলেছিলাম যে এরকম একটা ছেলে আসছে, বলে হ্যাঁ রুম নাম্বার অত জান। তো আমি যে দরজাটা নক করি দেখি না দরজা বন্ধ। পরে হোটেলের বয়টা এসে ও ওয়াশরুমে ছিল, ওখান থেকে ডাক দিছে যে ভাইয়া আপনার গেস্ট এসছে। পরে আমাকে বলে বসেন। তো আমি যখন ওকে দেখলাম, আসলে কাউকে বলতে নাই বা এটা ছিল সবই আল্লাহর তৈরি সৃষ্টি, ওকে দেখে আমি ছিলাম হচ্ছে হাতির মতো যা কথায় বলে মানুষ। আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম ওই অরফেন্সে, কেউ আমার সাথে কখনো ঝগড়া করতো না, বলতো একটা থাপ্পড় দিলে মানে আমি বেকা হয়ে যাব, কেউ কখনো ঝগড়া করতে আসতো না। তো ওই ছেলেটাকে দেখে দেখি বুকের কয়টা হাড় যেন গোনা গেছে, লম্বাই মনে হচ্ছে আমার থেকে অনেক ছোট, মানে মনে হলো তখন এখন ফিল করি শুকনা আর একটা প্রিন্টের লুঙ্গি পরে আছে, মানে আমার কাছে মনে হলো এই ছেলেটাই, এ তো আগে জানলে আমি এর কাছে আসতামই না, মানে আমার গেট আপ দেখেই পছন্দ হচ্ছে না। কারণ একটা পুরুষ একটা ছেলের হাইট ফিগার এগুলোই হচ্ছে সবচেয়ে সৌন্দর্য একটা বাড়ায়, কিন্তু ওর ওরকম কিছু দেখতেছি না, একদম শুকনা। তো আমি দেখে কিছু বললাম না যে যা হওয়ার হয়েছে। তো রুমে যেয়ে বসলাম, ও গোসল করে আসলো নাস্তা করতেছে, পরে বলে কি করবেন, আমি বলছি আপনি তো আমাকে নিয়ে যাবেন বলছেন। তখন তো সে আর নিতে যাচ্ছে না।
তারপরেও
হ্যাঁ আমার তো কথা
ফিরে যাওয়ার আর কোনো পথ ছিল না,
সেই কারণে কি হ্যাঁ 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 আর যেহেতু আমি চলে এসেছি আমার মামি সবাইকে বলতেছে যে ও একটা ছেলে নিয়ে চলে গেছে, আমার মামা তো ভাইগুলা বলতেছে।
মজার বিষয়, মজার বিষয় নোট করছো যে সবসময় যে মেয়েকে নিয়ে পালাইছে,
ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেছে না হয়ে এখানে হচ্ছে যে ও একটা ছেলেকে নিয়ে চলে গেছে।
বাহ ইন্টারেস্টিং।
তো এখন তো ওকে আমি বলতেছি যে আমাকে না আপনি নিয়ে যেতে চেয়েছেন, বলে কি না না আমার তো বিয়ে আছে, আমার একটা বউ আছে,
কি
এটা বলতেছে মানে না নেওয়ার জন্য। ও চাইছে কি তখন ওটা হয়ে গেছে হয়ে গেছে, ওই মেয়ে তো আর আমার কাছে আসবে না, যা হয়েছে এই পর্যন্ত শেষ। ও চিন্তাও করতে পারে নাই যে আমি সকালবেলা আবার ওর কাছে আসবো। তো নিতে চাইবে না, এটা আমি সত্য কথাই বলবো, আমি অনেক জোর পূর্বক দেখেন যে আপনি যদি বিয়ে করে থাকেন জাস্ট আমাকে যশোর থেকে নিয়ে যান।
না তাহলে সে কেন আপনার সাথে দেখা করতে আসলো?
দেখা করছে, ভালো লাগছে, এসছি তোমাকে যে বিয়ে করবো
এমন
বলে
তো আসেনি। আপনার সাথে তার রিলেশনের মাত্রাটা ওই পর্যায়ে গেছে যে তার আপনার কাছে আসতেই হবে, সে আসছে আপনার প্রতি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে।
এখন জাস্ট এক রাতের মধ্যে চেঞ্জ হয়ে গেছে,
চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ,
তো সে যখন বলছে না তোমাকে নেওয়া যাবে না, আমি তো বিয়ে করছি, মানে না নেওয়ার জন্য বলতেছে, আমার তো বউ আছে, বাচ্চা আছে। তা আসলে কিন্তু ওকে বিয়ে করে ভালোবেসে চলে যাব এই জিনিসটা আমার মধ্যে নাই। আমার মধ্যে মানে এটাই কাজ করতেছে যে অন্তত ও আমাকে যশোর থেকে নিয়ে চলে যাক, ঢাকায় যে বা যেখানেই থাকে, অন্তত এই পরিবারে আমি আর ফিরবো না। কারণ একটা কথা বলছে, মানুষে বলতেছে, তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো আমি ওকে বললাম কি আপনি শুধু আপনার সাথে করে আমাকে নিয়ে যান, আপনার কাছে রাখতে হবে না, তারপরে আল্লাহ যা লিখছে তাই হবে। তো অনেক জোরপূর্বক বলার পরে ও বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো যখন বাসে উঠলাম তখন আমার মামা বাসের মধ্যে আসলো, আমার মামা পরিবহনের জব করতো। তো তখন বাসের মধ্যে এসে দেখে আমরা দুজন বসে আছি, তখন আমার মামা ওকে বললো যে আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছ, কখনো তুমি যদি যশোরে আসো তোমার গলা কেটে রেখে দিব। এইভাবে আর কি
মফস্বল শহরের কিন্তু এই আরেকটা অসুবিধা আছে, যেদিকে যান যেখানে
এইটাও একটা কমন ব্যাপার, বুঝছো? মানে কখনো যদি কোনো ছেলে মেয়ে নিজের পছন্দে নিজের মতো ঘর ছেড়ে বের হয়ে এসে বিয়ে করে, একদম কমন কথা যে গলা কেটে রেখে দিব, গলার উপরে পাড়ায় একদম জিব্বাবার করে মেরে ফেলবো,
তিন দিনের ভিতরে আমি মেরে ফেলবো,
একদম
কেটে কুচি কুচি করে তারপর নদীতে ভাসিয়ে দেব।
আমার বাড়ি চুয়াডাঙ্গা, ওনার বাড়ি যশোর, সুতরাং আমি খুব ভালো মুখস্থ,
মানে টেম্পারটা বুঝতে পারছি, গার্ডিয়ানদের টেম্পার গুলি কেমন ছিল। সো চলছে ভালোবাসা বাংলাদেশ, আমরা আজকে শুনছি তানিয়ার গল্প। আমাদের সঙ্গে রয়েছেন চুমকিয়াপু এবং হিলুল ভাই। তানিয়ার গল্প আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিছুটা তো স্বাভাবিক ব্যাপারগুলি ঘটে, যেটা রিলেশনশিপে, যে প্রেমের বিয়েতে যে ধরনের ঘটনাগুলি ঘটে,
যেকোনো প্রেমের বিয়ে না, এটা ভালো লাগার বিয়ে।
হ্যাঁ, এবং একটা চিঠি লেখা লেখির মধ্যে
এটা এটা এই বিয়েটা আসলে আমি বলবো যে একটা ভালো লাগার বিয়ে, একটা ইমোশনের বিয়ে এবং নিজেকে বাঁচানোর জন্য বিয়ে,
একটা মুক্তির বিয়ে,
মুক্তির উপায়।
ওকে, সো আমরা ঠিক এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা আপনাদের SMS গুলি, আপনাদের ফ্যান পেজের যে কমেন্টস গুলি সেগুলো আমরা,
আর আমাদেরকে SMS করতে থাকুন। SMS করতে গেলে আপনাকে লিখতে হবে আপনার নাম, তারপরে স্পেস লোকেশন, স্পেস SMS, স্পেস 16260 নম্বরে পাঠিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে DFM 90.4, সেখানে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট করতে পারেন, তানিয়া সম্বন্ধে জানতে চাইতে পারেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্সেও মেসেজ পাঠাতে পারেন,
থাকুন
এবং তানিয়াকে দেখতেও পারেন।
হ্যাঁ, থাকুন তানিয়ার সাথে, থাকুন আমাদের সাথে, থাকুন, ফিরে আসছি।
কেন হৃদয় আকাশে তোমার দেখিতে দেনা, মোহ মেঘে তোমার দেখিতে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা
আছো তাই তো আজ, তুমি আছো তাই তো আছে সবাই, সীমার মাঝে অসীম তুমি, আকাশ জুড়ে তোমার ছবি, আর সেই ছবি স্পেশাল বলেই কেয়া সুপার বিউটি সোপ নিয়ে এলো নতুন রূপে, নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল।
আজকে আমরা একটা স্পেশাল গল্প কিন্তু শুনছি, তানিয়ার গল্প। আজকে সঙ্গে রয়েছেন হিলোল ভাই এবং চুমকি আপু এবং তানিয়া। তানিয়াকে অনেকেই টেক্সট করেছেন এবং তানিয়ার গল্প সবাইকে আমি দেখতে পাচ্ছি, সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামনেরটা কি হবে। কেউ কেউ গেস করছেন যে গল্পটা আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে এবং ওদের সম্পর্কটা যেভাবে তৈরি হয়েছে শুরুটা, সামনে নিশ্চয়ই ভালো কিছু নেই, দেখা যাক কি হয়। আশিক নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, তার গার্লফ্রেন্ড তাকে ভুল বুঝে অনেক দূরে চলে গেছে। ওকে, এরপরে হাবিব জানিয়েছেন তার এইজ 45 এবং তার ওয়াইফের নামও তানিয়া পারভিন। তিনি বলেছেন যে আমাদেরও ভালোবাসার বিয়ে, প্রেমের বিয়ে, এবং তাদের সম্পর্কটা খুবই চমৎকার এবং তাদের ভালোবাসার যে গল্প সেটা অসাধারণ। এবং এই গল্পটি শুনে সে প্রায় 20 বছর আগে ফিরে গেছেন। সো ইনভাইট করেছেন হিল ভাই, আমরা কি বলবো, আমরা তো আনতেই পারি তাদেরকে।
হ্যাঁ অবশ্যই, আপনার গল্পটা আপনি সুন্দর মতো লিখে পাঠাবেন আমাদের এখানে, তারপরে আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে, ইনশাআল্লাহ আপনার সাথেও কথা হবে, আপনার গল্প শোনা হবে।
এবং আপনি ঠিক যেভাবে এসএমএস পাঠিয়েছেন এভাবে লিখবেন, চমৎকার। এরপরে নূর আহমেদ লিখেছেন, আজকে ভালোবাসার গল্পটা টক আর মিষ্টি, চালিয়ে যান সাথে আছি। চুমকাবু কি মনে হয়, টক আর মিষ্টি কি মনে হচ্ছে? এতটুকু তো শুনলাম আমরা,
টক মিষ্টি ঝাল লবণ না থাকলে মানে কোনো উপাদান সুস্বাদু হয় না, সুতরাং আমরা অবশ্যই এই সবকিছুর সংমিশ্রণেই গল্পটা এগিয়ে নিয়ে যাবে আমাদের তানিয়া। আশা রাখি আজ কবিগুরুর প্রয়াণ দিবসের একদম শেষ লগ্নে এসে আমরা একটা সুন্দর গান শুনলাম, এখন আবার ফিরে যাব তানিয়ার কথায়।
আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত গল্পটা অনেকটাই মিষ্টি,
অনেকটাই মিষ্টি, টক ছিল মামির ব্যাপারটা, তারপরে এইভাবে বের হয়ে আসাটা, কাজী না পাওয়াটা, মানে কাজী অফিস খোলা না পাওয়াটা, সব মিলিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে আমরা গল্পের কোথায় ছিলাম।
আমি আসলে সেটাকে টক হিসাবে দেখতে চাই না, আমি ওটাকে দেখতে চাই মিষ্টি খাওয়ার সময় চামচ না
পাওয়া।
না কিন্তু মামার এই হুমকি, আমরা গল্প শেষ করেছিলাম মামার হুমকিতে, একদম সিনেমাটিক একটা ব্যাপার।
সবুজ তানিয়াকে সেই যশোর থেকে নিয়ে আসছে তার বাড়িতে, বাসে গিয়ে যখন মামা হামলা করলো, এবং সেটা হচ্ছে কি গলা নামিয়ে দিবে,
না গলা কি
মাথা কেটে,
মাথা কেটে
গলা কেটে মাথা নামিয়ে দেবে।
আচ্ছা আচ্ছা,
গলা কেটে মাথা নামিয়ে দেবে।
ওই থ্রেটের পরে আসলে সংসারটা শুরু হচ্ছিল, কেবল শুরুতে এরকম একটা
সংসার না, স্বপ্নটা শুরু হচ্ছে।
এক্স্যাক্টলি, আই এম সরি চুমকি আপু, আসলে আপনি তো আমার চেয়ে আরো বেশি ভালো জানবেন, ভালো বলতে পারবেন। যাই হোক, সো স্বপ্নের শুরুতে আমরা
হচ্ছিল, স্বপ্ন কিন্তু দেখতে দোষ নেই, দেখি তানিয়ার স্বপ্ন তারপর কত দূরে এগুলো। জি তানিয়া শুরু করেন।
জি, তখন বাসে আমরা যখন চলে আসলাম ঢাকায়, তো ঢাকায় আসার পরে ও কোথায় আমাকে নিবে এটা ডিসিশন পাচ্ছিল না।
আচ্ছা, সারাটা রাস্তার জার্নি বলেন, ফরিদপুর থেকে আপনার ঢাকা, হ্যাঁ না সরি, যশোর থেকে ঢাকা, বেশ লম্বা জার্নি তখনকার সময়ে, সম্ভবত বিআরটিসি বাস ছিল,
না তখনও সোহাগ ছিল,
সোহাগ ছিল। আচ্ছা, বেশ লম্বা জার্নি, এর মাঝখানে যথেষ্ট রোমান্টিক একটা জায়গা, ফেরি,
হ্যাঁ
পদ্মা নদী, ফেরির উপরে নিশ্চয়ই, ছাদে নিশ্চয়ই আপনাকে এসে নিয়ে গিয়েছিল নাকি নিয়ে যায়নি, সেই ফিলিংসটা, এই জার্নিটুকুর ফিলিংসটা আমাদেরকে একটু শোনান।
আচ্ছা, সে নিয়ে গিয়েছিল, কিন্তু তখন আসলে আমারও যশোর থেকে আসার জন্য, মানে চলে আসার জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার মামা আমাকে খুব ছোট থেকেই বড় করছে, তার কোনো সন্তান ছিল না দীর্ঘ 18 বছর, তো সে আমাকে খুব মায়ের মতোই বড় করছে। ওনাকে ছেড়ে আসতে আমি যখন বাসে চলে আসি, উনি পরিবহনের যে কাউন্টারটা ওখানে বসেছিল মাথাটা নিচু করে, আমি জানলা দিয়ে দেখছিলাম, তো আমার তখন খুব কষ্ট হয়েছে, কারণ আমি আসলে এই জিনিসটাকে কখনোই পছন্দ করতাম না যে প্রেম করে ভালোবেসে বিয়ে করব, কিন্তু আসলে আমার জীবনে ওটা হয়ে গেছে। এই জন্য পথ, সারাটা পথ যেভাবে এসেছি অতটা বেশি একটা আনন্দে ছিলাম না। তারপরে যখন ছাদে উঠেছি, ফেরির উপরে উঠেছি, খুব ভালো লাগছে যে ও খুব বুঝাচ্ছিল যে থাক যা হওয়ার হয়েছে, ভালোভাবে দুজনে থাকলে হয়তো আমরা কষ্ট পাবে না, আমরা ভালো মতোই থাকার চেষ্টা করব।
উনি বুঝাচ্ছিল
আপনাকে?
হ্যাঁ, একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন যে সেই মামি কিন্তু যখন কাউন্টারে ছিল,
মামা
মাথা নিচু করে কে ছিল,
তারও
কিন্তু কষ্ট হচ্ছিল,
এবং
সেই কন্যাদানের যে ব্যাপারটি তার মধ্যে ছিল।
সে কিন্তু পরে মামা শুনেছি যে বাড়িতে যে নানিকে বলছে, নানি মা আমি আমার মায়ের কথা বলছে যে বুকে আজকে মাটি দিলাম, মানে আমার মায়ের কথা বলছে, আমার মা নাকি মারা যাওয়ার সময় বলে গেছিল ভাই আমার মেয়েটাকে তুই দেখে রাখিস, তোর হাতে দিয়ে গেলাম, তো মামা নাকি নানির কাছে যে এটাই বলছে যে মা বুকে আজকে আমি মাটি দিলাম, মানে সে এতটা
কষ্ট
পেয়েছে। এই কথাটা আমি পরে নানির কাছ থেকে শুনছি।
আচ্ছা, সারাটা রাস্তা সে আপনার সাথে কি খুব নরমাল ব্যবহার করতে?
হ্যাঁ, নরমালি ব্যবহার করছে,
তার মধ্যে কোনো টেনশন ছিল
না?
এই অল্প বয়স্ক একটা মেয়েকে নিয়ে সে ঢাকায় যাচ্ছে, তাকে বিয়ে করতে হবে, এবং তখন তো আপনার বিয়ের বয়স হয়নি?
না না,
তখন আপনার বিয়ের বয়স হয়নি, হিসেব মতো
ছিল,
হ্যাঁ হিসেব মতো আপনার তখন বিয়েরও বয়স হয়নি। আচ্ছা, তারপর স্বাভাবিক মানুষটা ঢাকায় এসে নামলো।
হ্যাঁ,
নামার পর
সে তার বাবার মেসে ছিল, মেসে দুজনে থাকতো, তো কোথায় নিবে তখন আর মানুষ খুঁজে পাচ্ছে না, তো তার যেই ঠিকানায় আমি চিঠি দিতাম, তার ফ্রেন্ড ছিল ওর বাসাতে নিয়ে গেল, ওর বাসা ছিল কাওলা, তো ওখানে নিয়ে যাওয়ার পর ওর বন্ধুটা আসলে আমাকেও মেনে নিতে চায় না যে কোথা থেকে নিয়ে এসছো, তোমার বাবা জানতে পারলে, আমার শ্বশুর আবার ওর ফ্রেন্ডকে খুব আদর করতো, ভালো জানতো,
ডাক্তার ছিলেন,
উনি আসলে ডাক্তার ছিলেন না, জাস্ট সে আমাকে মিথ্যা বলেছিল।
সেটা আপনি কত পরে জেনেছেন?
এটা বিয়ের পরেই যখন কথাবার্তা হয়েছে তখন জেনেছি যে সে ছিল তার মামার দোকানের একজন কর্মচারী।
আপনি জানতেন যে সে বিএসসি
পড়ছে? জি জি জি, তখন কিন্তু সে ছিল ক্লাস 10 এ পড়তো, মানে যা বলছে ওনার সম্পর্কে সবকিছুই ছিল মিথ্যা, কিন্তু আমি আমার সম্পর্কে যা বলেছি যে আমার বাবা সবই সত্য, আমার সারা শরীরে যে একটা তিল আছে বা একটা দাগ আছে বা আমার কালার কি আমার লম্বা কি সবটুকু আমি বল, আমি কোথাও মিথ্যা বলি নাই, কারণ আমি জানি একটা মিথ্যা দিয়ে একটা সম্পর্ক তৈরি হয় না।
অসম্ভব সুন্দর কথা।
আমি আমার বাবার সম্পর্কে মায়ের সম্পর্কে সবকিছু বলেছি। তো এই উত্তরে সে তখন চিঠিতে লিখেছিল যে তোমার বাবা নাই মা নাই, তোমার ভিতরে সুন্দর একটা মন আছে, সেই মনটা আমার দরকার।
আহা প্রেম।
ছোট্ট একটা বিরতি নিয়ে, খুবই ছোট্ট, ঠিক রাত 12টার দিকে 12:01 আমরা আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন, চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ওখানে বন্ধুটা রাখতে চায় নাই, তো ওখানে আমি না রাখা শর্তেও 3 দিন ছিলাম। ও আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল।
বন্ধুর
বাসায় বন্ধুর ওয়াইফ ছিল, ওনার একটা বেবি ছিল, আমি ছিলাম, কিন্তু ও চলে এসেছিল ওর বাবার কাছে আমাকে দেখে। তো দিনের বেলায় যেত, তো ওই সময় আমার একটা জিনিস খুব বেশি কষ্ট হয়েছে বা ভালো লাগছে যার জন্য আমি এত দূরে এসেছি, আমি যে 3টা দিন একসাথে ছিলাম একটা ছেলের সাথে, সেই সময় ওই ছেলেটা আমার মানে হাতটা পর্যন্ত ধরে নাই বা ভালোবাসি বিধায় যে কোনো অধিকার করব সেই জিনিসটা ওর মধ্যেও ছিল না, আমার ভিতরেও ছিল না। এই জিনিসটা আমাকে খুব বেশি নক করছে যে একটা পুরুষ বা একটা ছেলে একটা মেয়েকে পেয়েও মানে কিছুই করে নাই বা খুব ভালোই ছিলাম, শুধু এই একটা ব্যাপারে ওর প্রতি আমার অনেক বিশ্বাস হয়েছে। বিশ্বাস হওয়ার পরে তো ওখানে আর থাকতে দিবে না, ওর বাবা ওর বন্ধুকে বলেছে যে তোমরা ওখান থেকে ওদেরকে তাড়িয়ে দাও, ওখানে রেখো না। তো ওর বন্ধু ভয়ে আমাদেরকে বললো তোমরা চলে যাও। এই মুহূর্তে কোথায় যাব, ও নিয়ে গেল ওর এক ফুপুর বাসায়। ফুপুর বাসায় রাখার পরে ওর ফুপু ওর মা বাবাকে খবর দিল, ওর বাবা তো ঢাকায় ছিল, তো মা গ্রাম থেকে আসলো। পরে আমি একদিন শুয়ে আছি দুপুর বেলা, ও ছিল ওর বাবার ম্যাচে, তো ওর মা
ঢাকাতেই
ওর মা আর ওর বাবা আসলো। আমি ঘুমের থেকে উঠে ফুপু আমাকে ডাক দিল, এখন যিনি আমার ফুপু শাশুড়ি উনি তখন, তো ডাক দেওয়ার পরে আমার শাশুড়ি আমাকে, তখন শাশুড়ি ছিলেন না, তো শাশুড়ি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো বাবা কোথায় মা কোথায়। তখন ও আমাকে শুধু বলেছিল কি যে তোমার যে বাবার সাথে তোমার রিলেশনটা নাই এটা তো আমার আম্মুকে বলো না, তো আমি ওইভাবে বললাম না। তো আমার শাশুড়ি অনেক কথা বললো, আমরা এত কষ্ট করে সংসার করতেছি, ও তো কোনো কাজ করে না, বেকার, আমাদের বাড়ি ঘরের অবস্থা ওরকম ভালো না, তুমি এভাবে আসবা কেন, তোমার বাবা একজন গ্রামের চেয়ারম্যান। ও এটা আবার ওর মায়ের কাছে এই কথাটা বলেছিল, কিন্তু আমি আসলে বলতে মানা করছি যে আমার যা আছে তাই বলো। তো বলছে একটা চেয়ারম্যানের মেয়ে কিভাবে একটা ছেলেকে নিয়ে চলে আসে, তোমার কেমন বাবা যে তোমার একটু খোঁজ করে নাই। তো আসলে আমার শাশুড়ি তো আর অতটা বিষয় জানে না, তখন আমার শাশুড়ি শ্বশুর বললো আমরা জানি না, আপনারা যা পারেন তাই করেন, আমার ফুপুদের উপরে ফুপু শাশুড়ির উপরে দায়িত্ব দিয়ে চলে আসলো। তো ও কিন্তু তখন ম্যাচে মানে আমার ওখানে আসে নাই, তো ওই মুহূর্তে আমার ফুপু শাশুড়ি ছিল বলল তুমি এখন চলে যাও। তো আমি বলছি আমি তো ঢাকা শহরে কোথাও চিনি না, আমি কোথায় যাব। তো ওনা এমন এক পর্যায়ে করলো মানে আমাকে বের হইতেই হবে, তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে আমি কোথায় যাব, এখান থেকে বের হয়ে আমি তো কিছুই চিনি না। তো ওই মুহূর্তে আবার ওর এক বন্ধুকে নিয়ে চলে আসলো, দরজা নক করলো, দেখলাম ও। তখন আমার ফুপু বললো তুই ওকে নিয়ে যা, কি করবি তুই কর, তোর বাবা মা আমাকে রাখতে মানা করছে। তো সেই মুহূর্তে ও নাকি ওর বাবার সাথে কি পরামর্শ করে পরে আমাকে যশোরে পাঠাবে বলে সিদ্ধান্ত নিল। তো আমার শ্বশুরের দোকান ছিল ফার্মগেটে, ওখানে আমার হাজবেন্ড, এখন যিনি হাজবেন্ড, উনি আর ওনার ফ্রেন্ড সহ আমরা এক CNG-তে আসতেছিলাম। তো আসার পরে শ্বশুরের সাথে দেখা করলাম, তো আমি আর আমার শ্বশুর একসাথে আসতেছি আর আমার হাজবেন্ড আর ওর ফ্রেন্ড একসাথে হাঁটতেছে। তো আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলো যে আমার ছেলে তোমাকে কোনো ক্ষতি করে নাই তো? তখন আমি বললাম যে না। তার মানে আমার শ্বশুর শিওর হলো যে আমার ছেলে দ্বারা ওর কোনো ক্ষতি হয় নাই, তাহলে তো বিয়েটা নাও হতে পারে। এই সিদ্ধান্ত করে আমাকে নিয়ে আসলো বাসে স্ট্যান্ডে, এনে আমাকে বাসে তুলে দিল। তা আমি অনেক কাঁদতেছি যে আমি যেভাবে চলে এসেছি এখন যদি আমি এভাবে তিন দিন পরে যশোরে ফিরে যাই
আরো
কি বলবে আমাকে। তা আমি আমার হাজবেন্ড কে বললাম দেখো আমি মানে দেখেন আমি বিষ খেয়ে মরে যাবো, তো আমি যশোরে যাবো না, আমি অঝরে কাঁদতেছি।
আপনার হাজবেন্ড এবং তার বন্ধুর সামনে আপনার শ্বশুর আপনাকে বাসে তুলে দিচ্ছে?
তো যখন বাসে তুলে দিছে আমি ছিটে বসে আছি, তখন আমি অনেক কাঁদতেছি। কাঁদার পরে এই জীবনে মানে প্রথম এবং শেষ আমার হাজবেন্ড আমার হাঁটুর কাছে হাঁটু রেখে বসে সে অঝরে খুব কাঁদতেছে যে আসলে যাও আমি ব্যবস্থা করব। আর আমিও খুবই কাঁদতেছি কারণ আমার বিয়ের হয় না এটা চিন্তা না, আমি যে যশোরে ফিরে যাচ্ছি কিভাবে মুখ দেখাবো এটাই
কার কাছে যাব।
হ্যাঁ, এটার পরে তো আরো বেশি রিয়াকশন শুরু হয়ে যাবে আমার মামির। আমি অনেক কাঁদতেছি আর ও আমার হাঁটুতে দুইটা হাত রেখে ও অনেক কাঁদতেছে। কাঁদার পরে হঠাৎ করে দেখলাম নাই কোথায় যেন চলে গেল। তখন আমার শ্বশুরকে বললাম যে আঙ্কেল ও মনে হয় তো বাথরুমে গেছে, দেখেন কোন একটা সমস্যা হতে পারে। তখন আমার শ্বশুর যে দরজা ধাক্কায় দেখে কি ও মানে বাথরুমের কল ছেড়ে কাঁদতেছে। তখন আমার শ্বশুর ওকে ডাক দিয়ে নিয়ে বের করে আনছে। তারপরে যাই হোক যশোরে গেলাম, ও বাড়িতে থাকলো। এভাবে মানে ও কিভাবে জানো ওর বাবা মাকে ম্যানেজ করলো বিয়ের ব্যাপারে। তো আমাদের ওইভাবে বিয়ের ব্যাপারটা
যশোরে কোথায় গিয়ে উঠলেন?
আমার নানির বাসায় উঠি নাই, মামা তো ভাইয়ের যে শালিটা ছিল ওদের বাসায় উঠেছিলাম।
ওরা আপনাকে ভালোভাবে নিল?
হ্যাঁ হ্যাঁ, আমার ওই সেই বিয়ানটা বিয়ান হয় এক হিসেবে সে বুঝতে পারছে যে আসলে কি আমি বলছি যে না ওরা বিয়ে করবে তো এই জন্য আমাকে যশোরে পাঠিয়ে দিয়েছে।
আপনি কিন্তু অনেক সাহসী ছিলেন। বা তারপর
এখন আমার নানি তো খবর পাইছে, খবর পেয়ে চিন্তা করতেছে এই যে সর্বনাশ হয়েছে। নানি অনেক কান্নাকাটি করতে করতে ওই বাসাতে এসছে। যত খরচ মানে খাওয়া দাওয়ার কিছু খরচ নানি গোপনে দিয়ে যেত, তখন আমার মামাতো বোনটা অনেক ছোট।
কতদিন
ওখানে ছিলাম আমি? বেশি দিন না, দশ দিন মতো ছিল।
এর মধ্যে ঢাকা থেকে কোনো খবর আসে?
হ্যাঁ, ওই বিয়ের খবর চলছে মামার সাথে।
হ্যাঁ,
কথা মামার সাথে।
হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে ও যেন কিভাবে রাজি করিয়েছে। তখন আমার মামাতো বোনটাকে নিয়ে নানু হেঁটে হেঁটে, অনেক তখন বৃদ্ধ ছিল, হেঁটে হেঁটে আমাকে হয়তো 2 কেজি ডাল দিয়ে আসতো বা আটা দিয়ে আসতো, চাল দিয়ে আসতো। যেহেতু একজনের সাথে খাচ্ছি তাদেরও তো একটা খরচ আছে। তো ওইভাবে হঠাৎ বিয়ের একটা দিন ঠিক হলো। বিয়ের দিনটা ঠিক হওয়ার পরে আমাদের সিদ্ধান্ত হলো যে কোথায় বিয়ে করাবেন। তো আমার শ্বশুররা বললো কি যশোর তো অত দূরে আমরা যাওয়া যাবে না, যেহেতু ওইভাবে আমরা বিয়ে করাচ্ছি না, ফ্যামিলির বড় ছেলে বংশের বড় ছেলে, আমরা ঢাকায় বিয়ে করাবো। আমার এক ভাইয়ের বাড়ি আছে ওখানে বাসা, ভাই আমার জেঠা শ্বশুর মানে আমার ভাইয়ের বড় শ্বশুরের বড় ভাই,
বড় ভাই
ওনার বাসাতে বিয়েটা হলো। বিয়েটা হওয়ার সময় আমার মামা এসেছিল, নানি এসেছিল, আমার এক মামাতো বোনের হাজবেন্ড এসেছিল। ওখানে বিয়ে হলো, বিয়ে হলো আপনার সবার মধ্যে। তো কাবিন নামার ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর বলল যে ভাই দুজনে যখন দুজনের মতে বিয়ে হয়েছে তখন কাবিন নামার আর কি দরকার, অল্প করে যা খুশি হন, মেয়েরা যে ছেলে মেয়ে যদি সুখে থাকে তাহলে কাবিন নামার দরকার নেই। তো সেখানে কাজী ডেকে সবাই মিলে 20,000 টাকা কাবিন করলো
মাত্র
মাত্র। বলছে এটাও করতে হবে না, ছেলে মেয়ে ভালো থাকলে টাকা পয়সায় কি হয়।
আপনার মামা শ্বশুর?
আমার মামা খুবই সহজ সরল, তাকে যদি বলতেন যে কাবিন ছাড়াই বিয়ে করাই দাও সে সেটাই মেনে নিত।
আচ্ছা, 20,000 টাকায় বিয়ে হলো। তারপর
সে ওইখানে আমরা ছিলাম, আমার মামা চলে আসলো, মা ওই বোনের জামাইটা চলে আসলো, নানি আমার সাথে ছিল। তো এই বাসা থেকে আমরা ঢাকায় কুমিল্লাতে চলে যাবো, আমার শ্বশুর বাড়ি কুমিল্লা গ্রামে। তো তার 2 দিন পরে বিয়েটা হয়েছে। আমাকে সম্ভবত সেই দিনের মনে হয় 500 টাকার একটা শাড়ি দিছে, লাল পিছলা টাইপের। টাকাগুলো তারা তাদের চাস্ত ভাইদের মাধ্যমে বাজারটা করাইছে। কিছু কাঁচের চুড়ি দিছে, আর নাকফুলটা ও আমাকে যখন নিয়ে এসেছিল তখন দিয়েছে।
এটা কোন সালের কথা বলছো?
এটা হচ্ছে 1999 এর
20 সেপ্টেম্বর।
তো তখন ওটা দিয়েছে। আসলে তখন তো আমার ওই কি দিল কি না দিল ওটা টেনশন ছিল না। তারপর যা দিয়েছে আমাকে মানে আমি ওটাই মেনে নিছি, আর ওইসব খুঁজি নাই কি দিয়েছে। তো যখন বিয়েটা হয়ে গেল, পরে আমরা যখন গ্রামের বাড়িতে যাব, তখন গ্রামের বাড়িতে রওনা হলাম, আমার নানি সাথে ছিল। তো গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাসে আমরা যাচ্ছি, আমি আমার হাজবেন্ড বসছি, আমার নানিরা সবাই মিলে একসাথে। তখন বিয়ে গ্রামে সবাই আমাকে দেখলো, দেখতে আসলো। ওর ফ্যামিলিতে আসলে তখন মানতে চায় নাই, কিন্তু মায়ের সাথে ওর বাবার একটা কন্ট্রাক্ট হয়েছিল যে এই কাজটা করলে আমি বিয়েটা মেনে নিব, জায়গা জমির ব্যাপারে যে আমার নামে এটা লিখে দাও তাহলে আমি ওই মেনে নিব। আমার শাশুড়ি, সম্ভবত শ্বশুর ওটাই করেছিল, আমার শাশুড়িকে কিছু একটা জায়গা লিখে দিয়েছে, তারপর আমাকে মেনে নিছে। তো বিয়ের পরে যাই হোক ভালোই চলছিল, মেনে নিবে না তারপরে জোরপূর্বক মানল। বিয়ের শুরু থেকেই দেখি আসলে সংসারটা অনেক অভাব, কথায় কথায় শাশুড়ি মানে এখন যেহেতু এখন আমার শাশুড়ি শ্বশুরের সাথে সবার সাথে ভালো সম্পর্ক, আসলে আমি বলতে চাচ্ছিলাম না আগের কথাগুলো যে শাশুড়ি কি করছে শ্বশুর কি করছে, তারপর একটু বলতে হয় যে আমি আসলে তো যৌতুক বা টাকা পয়সা কিছুই নিয়ে যাইনি। তো আমার কতগুলো ড্রেস ছিল, খুব ড্রেস পরতাম, ওই ড্রেসগুলো আলমারি থেকে খুলে খুলে সবাইকে দেখাচ্ছে যে দেখেন নিয়ে এসছে, সে সংসারে বড় ছেলে, খুব হাইফাই ঘরে বিয়ে করাইতে চাইছি আর আমার কপালে এগুলো জুটলো। আমি আসলে ওই ফ্যামিলিতে যে আমি ছিলাম যশোরের মেয়ে, ওখানে ভাষা, খাওয়া দাওয়া, কাপড় চুপুর সবকিছু আমাকে ম্যানেজ করতে হয়েছে, মানে আমি কারোর সাথে অ্যাডজাস্ট না করে চলতে পারতাম না, ওদের ভাষাটা আমি বুঝতাম না। আমার শাশুড়ি ওনাদের ভাষায় বলতো, কোন তুন কি দইরা আনছে, কোনো ভাষা নাই, কি তা কয় যে বুঝি না। তো এই ভাষাগুলো উনি যে কি বলছে এটা আমি নিজেই বুঝতাম না। যার কারণে উনি ওইভাবে মানে আমার ভাষা পছন্দ না আমার, আর আমি কোন কাজ করতে পারতাম না, এই কাজগুলো নিয়ে অনেক বলতো। তো যাই হোক কিছু সময় ভালোই কাটছে, আমার হাজবেন্ড ছিল বেকার, বেকারের বউ, অনেক কথা শুনতে হতো, বকাবকি শুনতে হতো। তো বিয়ের প্রায় তিন চার বছর পরে, চার পাঁচ বছর পরে আমার বেবি কনসেপ্ট করলাম। তো সেই সময়টাতে বাচ্চাটা মানে অনেক সমস্যা ছিল, হাজবেন্ড যেহেতু বেকার অনেক কিছুই মেনে নিতে হয়েছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করে নাই, ননদ পছন্দ করে নাই, ভালো না খারাপ এই অনেক কিছু। তো বাচ্চাটা হওয়ার পরে প্রথম বেবি ছিল এটা আমার, যখন বাচ্চাটা হয় ওদের সংসারে অনেক অভাব ছিল, আমার হাজবেন্ড বেকার ছিল, আসলে কিছু কথা না বললেই না। যখন বাচ্চাটা হবে তার আগে আমি প্রেগনেন্ট ছিলাম, মানে শুধু ভাত খেলে একবেলা শুধু টমেটোর ঝোল দিয়েই খেতে হবে সারা বেলা, এক মুঠ ভাত খেলে পাঁচ গ্লাস পানি খেতে হবে, মানে পেটটাকে ভরিয়ে রাখো। তো যেদিন বেবি হবে রাতের বেলা আমি আর আমার ননদ বাড়িতে আসি, আমার শাশুড়ি তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল, তো টমেটোর ঝোল দিয়ে আমি আর ভাত খেতে পারছি না। আমার ননদ বলে, ভাবি কি খাইতে পারেন না, আমি বলি কি না খেতে পারছি না। তারপরে জোরপূর্বক খেলাম, খাওয়া দাওয়ার পরে রাতে বেবিটা হলো, সকালবেলা আমার শাশুড়ি খবর পেয়ে চলে আসলো, বলে এটা আমার পলিসি, বুদ্ধি করে শাশুড়িকে বাড়ি থেকে বের করে বেবি হয়েছে যেন শাশুড়ির বদনাম হয়। তো ব্যাপারে অনেক কিছু করলো। তো বেবিটা যখন হলো তারপরে অনেক অভাব ছিল সংসারে, এমন দিন গেছে দূরের ক্ষেত থেকে মাটি কেটে এনে উঠান ভরাট করতে হয়েছে।
আপনাকে?
আমাদের সবাইকে, আমার শাশুড়ি অনেক কষ্ট করছে, আমার ননদা ছিল সেও অনেক কষ্ট করছে। সকালের খাওয়াটা ছিল ফজরে আজানে উঠে এক মুঠ চাল, আধা পোয়া মতো আটা, প্রথমে চালগুলো সিদ্ধ করে পরে আটাগুলো দিয়ে একসাথে মিক্স করে আটার যাও যেটাকে বলে ওটা খেয়ে মাটি কাটতে যেতাম অনেক দূর থেকে নিজেদের ক্ষেতেরই, যাতে ভোরে উঠে কেউ না দেখতে পারে। আমি কখন এগুলো খাইনি, তো খুব বেশি একটা খেতে পারতাম না, মাটি কেটে এনে রেখে আবার খোদা লাগত। শাশুড়ি বলতে একবারে দুপুরে খাবা, দুপুরে আবার ওই একই খাবার খেতাম।
আপনার হাজবেন্ড তখন
বেকার ছিল, ঢাকায় ছিল।
আচ্ছা এই যে পাঁচটা বছর এর মধ্যে উনি কোনোদিন আপনার সাথে ওইরকম খারাপ আচরণ?
না না, তখন কোনো খারাপ আচরণ হয় নাই।
আচ্ছা উনি 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 ওনার ভালোবাসাটা ছিল বলে আপনি এতটা কষ্ট করতে পেরেছেন?
আচ্ছা ওনার স্বভাবটাই কি এরকম নাকি উনি চেষ্টা করতেন কাজের কাজ পেতে?
না আসলে আমার এখন মনে হয় ওর স্বভাবটা এরকম ছিল,
অলস।
জি, শরীরটাকে পুষে বেশি শোপিসের মতো করে।
ওকে, আচ্ছা আগে
তো যখন আটার জলটা খেতাম তখন তখন রাত আসতো, রাতে সারাদিন পর এক পয়া চাল তো রান্নাই হবে, তিনজন মানুষের এক পয়া চাল রান্না করতাম।
হাজবেন্ড আর শ্বশুর ঢাকায় থাকতো?
জি, দেওর একটা ছিল, ও ঢাকায় ছিল, আমি শাশুড়ি আর ননদ বাড়িতে ছিলাম,
তিন নারী।
জি,
তারপর
তো রাতে এক পয়া চাল রান্না করলে শাশুড়িকে আগে দিতে হতো, ননদকে পরে দিতে হতো, পরে আমারটা নিতে হতো। আমারটা যদি আমি পাতিল থেকে সবটুকু নিয়ে নিই, পরে যদি শাশুড়ি চায় বা ননদ চায় এটা কোত্থেকে দিব, তো সেই পরিমাণটা নিতাম। নিয়ে পরে দেখা যেত হয়তো একটা শুটকির ভর্তা করছে, তিনজন মিলে শুটকির ভর্তাটা দিয়ে খেলাম, এই একটাই তরকারি। তো এইভাবে দিন যাচ্ছে, বাচ্চাটা হওয়ার পরে, এই ঘটনাটা হচ্ছে বাচ্চা হওয়ার আগে।
আচ্ছা,
বাচ্চা হওয়ার পরে ব্যাপারটা হচ্ছে আমাদের ওই গ্রামে বাচ্চা হলে মিনিমাম এক মাস এক ঘরের ভিতরে রাখে,
40 দিন।
হ্যাঁ, তো আমাকে ওইভাবে ঘরের ভিতরে একটা গাছের গোড়া জ্বালিয়ে রেখে দিচ্ছে, ওটাতে তাপ নেয় কি যেন বলে ওনরা,
তো যাই
না না ওই যে আউজ ঘর নাকি বলে ওটা, তো যশোরে আসলে আমরা
আতুর ঘর বলে,
আতুর ঘর, হ্যাঁ ওটা বলে, নাকি আগুন জেলে রাখতে হয়।
আচ্ছা, হ্যাঁ।
তো আমার মামাকে খবর দিছে, আমার মামা একদিন পরে চলে এসছে বাচ্চার জন্য জিনিসপত্র নিয়ে। মামা কি কি আনছে এটা শাশুড়ি পছন্দ না, বালিশ খেতা মিষ্টি এগুলা কি, স্বর্ণের জিনিস তো আর আনে নাই। তো আমার বলছে বিয়া হঠাৎ করে এসছি, কিছু নিয়ে আসিনি, জাস্ট ওকে দেখতে আসলাম নাতিটা কেমন আছে। আর আমার হাজবেন্ড কিন্তু খবর পেয়ে গেছে, ও 18 দিন পরে গেছে খালি হাতে,
মামা
যশোর থেকে
কুমিল্লা চলে গেছে পরদিন,
হ্যাঁ পরদিন,
আর হাজবেন্ড ঢাকা থেকে
17 দিন পরে এসছে, বেকার মানুষ, টাকা নাই, গাড়ি ভাড়া নাই। তো তারপরে আমার শাশুড়ি বলছে ছেলেকে দেখবি খালি হাতে দেখতে নাই, পরে শাশুড়ি 100 টাকা দিছে ওটা দিয়ে দেখছে। তো দেখার পরে ওই সময় আমার মানে যাই হোক যেভাবে হোক
সেই 100 টাকা তো আবারও আপনার হাজবেন্ডের হাতেই গেছে না?
সম্ভবত ওইভাবে শাশুড়ির কাছেই চলে গেছে, আমার হাতে আর ছিল না। তো যখন বাচ্চাটা থাকি আমি, যেহেতু এক ঘরে রেখেছে, শাশুড়ি খাবার দিয়ে যা যাবে ওটাই খেতে হবে, তখন আমি কি করতাম, ওই আটার বাক্সটা মানে আটা যেটাতে রাখতো ওই জিনিসটা ছিল আমার রুমের মধ্যে, মানে আমি যে রুমে থাকতাম ওই রুমে কাউকে ঢুকতে দিত না। তো আমার শাশুড়ি কিন্তু অনেক কষ্ট করছে, এটা তার জন্য আমি খারাপ কিছু বলবো না, সে আমাদের নিজেদের ক্ষেতেই যে মানে কিছু কাজ করতো, তা আমি জানলা দিয়ে দেখতাম আমার শাশুড়ি কোথায় গেছে। এটাতে আসলে কে কি মনে করবে আমি জানি না। তো কি করতাম, ওই ওই পাতিল থেকে একটু আটা নিয়ে একটা মগের মধ্যে একটু পানি নিয়ে গোলাতাম, গোলায় একটু গুল্লি করে হাতে চ্যাপটা করতাম, চ্যাপটা করে যেই আমাকে একটা আগুন দিত, মানে অনেকে কি বলে আগুন পোহায় মালসার ভিতরে,
কাঠ কয়লার আগুন,
হ্যাঁ একটু পাত্রে করে নিয়ে ওটা তো দিত, ওর মধ্যে অনেক গরম আগুন দিয়ে যেত। তো আমি কি করতাম, ওই যে হাতে যে রুটিটা বেলেছি না ওটা আগুনের ভিতরে দিয়ে রাখতাম, দিয়ে থেকে একটু পুড়ে যেত তখন ওই জিনিসটা খেতাম, আর জানলা দিয়ে দেখতাম আমার শাশুড়ি কোথায়। এমনও দিন হয়েছে ওটা বানাতে বানাতে আমার শাশুড়ি চলে এসছে, এখন কি করব, গরম জিনিস কোথায় রাখবো, ওটার তো একটা স্মেল আসে। আমার শাশুড়ির আবার চোখ কান খুব সজাগ, কোথায় কি হচ্ছে খুব ধরতে পারে। তো সরাসরি নিয়ে কি করলাম, ওটা আমার বুকের ভিতরে রেখে দিলাম, এদিকে আগুনে বুক পুড়ে যাচ্ছে, ওদিকে শাশুড়ির ভয় পাচ্ছি। আমি অনেক কষ্ট পেতাম, কারণ ওই গরম রুটির ঠোসটা পুড়ে।
আপনার হাজবেন্ড ততদিন আবার ঢাকায় চলে আসছেন?
জি, উনি ছিল না, এক দুই দিন থেকে চলে আসতো।
ওকে,
জীবন মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, খিদা বাচ্চা।
তারপরে ওভাবে চললো, বাচ্চাটা একটু বড় হতে থাকলো। ছয় মাস বয়স থেকে বাচ্চাকে মানে ভাত তরকারি খাওয়ানো শেখাতে বললো শাশুড়ি। যে দুষ্টামি করে বলতো, তোর মা তোকে খাওয়াইতে বসলে অনেক দেরি করবে, তুই ভাত খাওয়া শেখ। তো এখন যদি বলি, আমার হয়তো হাজবেন্ড আজকে শুনছে কিনা আমি জানি না, বলবে আমার মায়ের নামে বদনাম বলতেছে। কিন্তু আমি আসলে এগুলো বদনাম বলি না, আমি বলি আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। একসময় তারা করছে, একসময় আমি করব, আমি যা করব তাই আমি পাব।
অবশ্যই এটা বদনাম নয়, এটা সময়ের সাথে, আসলে সময়ের সাথে এটা মানুষের পরিবর্তন। আপনার শাশুড়ি যা করেছে সেটা সময়ের সাথে তাল মিলিয়ে, তারও তো অভাব ছিল, তার পেটেও বিধা ছিল, তার হাতে টাকা ছিল না।
হ্যাঁ, সে যে আলাদা স্পেশাল কিছু খেয়েছে,
নিজে খেয়েছে, আপনাকে খাওয়ায়নি, সেটা না,
এটাও না।
অবশ্যই এটা বদনাম না, এটা একটা পরিস্থিতির কথা, একটা সময়ের কথা আপনি আমাদের সামনে তুলে ধরছেন।
তো বাচ্চাকে ফ্যান দিয়ে ভাত খাওয়াতো, আর বলতো কি, দাদু বলো দুধ দিয়ে ভাত খাচ্ছি। কেউ জিজ্ঞেস করলে বলবা দুধ দিয়ে ভাত খেয়েছি।
এইভাবে বাচ্চাকে শেখানো হয়েছে না,
বোঝানো হয়েছে। আপনার বাচ্চার বয়স কত ছিল?
7 মাস চলবে। ওই মানে তার মুখের কথাই বলতো যে বলবা দুধ দেখেছি,
বোঝানোর চেষ্টা হয় বাচ্চাকে।
তো ওইভাবে দিন যাচ্ছে আস্তে আস্তে সংসারে, কিন্তু যেই অভাব ছিল ওই অভাবই আছে।
হ্যাঁ, 6 বছর চলছে তখন।
হ্যাঁ, তো এভাবেই মানে সব ঘটনা।
তো কি আপনার মামার কাছে বা আপনার নানীদের কাছে এই কষ্টের কথা তো শেয়ার করতে পারেন?
না, কখনো বলি না।
মামা যে এসেছিল উনি কি টের পেয়েছিলেন?
না না, উনি কিছুই টের পায় না, এখনো জানে না। আজকে যে বলছি আজকেও জানবে না, কারণ আমার মামা এই ব্যাপারে অতটা বেশি।
আচ্ছা, তারপর?
তো যখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, আমিও আমার জানি না সবার ক্ষুধা এক কিনা, বাচ্চা ছিল আমার খুব ক্ষুধা লাগতো। তো কি করতাম, যখন রান্না করতাম তখন একটু ভাত ফ্যানের মধ্যে ইচ্ছা করে ফেলতাম
নিজের জন্য।
হ্যাঁ, তখন আমার শাশুড়ি কি করত, ফ্যানের ওটা নাড়া দিয়ে দেখত, আর যখনই দেখত একটু ভাত বেশি পড়ছে
বকাঝকা,
তখন একটু বকাঝকা করতো। তখন আমি চিন্তা করলাম আসলে তো এটা খারাপ, মানে এই জিনিসটা আসলে আমার করা ঠিক না, আমার অন্য কিছু করতে হবে। তখন কি করলাম, আমাদের গরু আছে, তো গরুর যে খাওয়াটা রান্না করা হয় অনেক কালো চাল, ময়লা, শামুক, ঝিনুক, গোবরের ময়লা, ওই খাবারটা রান্না করলে ওটা খেলে তো শাশুড়ি দেখবে না।
আপনি ওই খাবার খেয়েছেন তানিয়া?
আচ্ছা, আমার এখানে একটু প্রশ্ন, যে ওইরকম সময়ে আপনি আপনার গ্রামে, ওই গ্রামে বা গ্রামের আশপাশে নিজেও কোনো কাজের চেষ্টা বা সেরকম পরিস্থিতি হয়নি আপনার?
তারা তাদের বউকে উঠান থেকে বের হইতে দেয় না। আমি আমার মানে আমাদের উঠান থেকে, আমার চাচি শাশুড়ির উঠান একই সাথে লাগানো, প্রায় 5-6 বছর পরে যাওয়া আশা করছি। আমি যে ওই গ্রামে আমি যে প্রেগনেন্ট ছিলাম, আমাকে জীবনে কেউ দেখে নাই, বলছে ওর বেবি প্রেগনেন্ট হয়েছে কবে, বেবি হলো কবে। আমার চাচা শ্বশুরদের ঘর পাশাপাশি, কখনো ওরা যাওয়া আসা করতে দেয় না।
এটা নিয়ে আপনার কখনো কথাও হয়নি?
হ্যাঁ, এটা পরে হয়েছে, আমার বেবিটা হওয়ার পর যখন বড় হয়েছে না, তখন আর আমি ওইভাবে থাকি নাই, চেষ্টা করছি।
খিদায় খিদায় কি আপনি তাদের সাথে যোগাযোগটা তৈরি করেছেন নাকি?
না না, তো ওই খাওয়ার পরে ওগুলো না খাওয়া তো যায় না, ওটা তো আসলে মানুষের খাবার না। যে মানুষগুলো ওই খাবারগুলো দেখে, গ্রামের মানুষগুলো খুব চিনবে, যত কালো চাল আছে আলাদা,
আমি জানি পোকা, কালো চাল, তারপর খুদ সব মিশানো, ঝিল আছে ওর মধ্যে,
ঝি অনেক কণা। তো ওটা না চাবানো যেত না, চাবাইলে দাঁতে অনেক বাত,
ঝিল অনেক বেশি।
হ্যাঁ, অনেক ঝিল বেশি,
মানে ছাটাই করা যে চালটা না, সেটা দিয়ে গরুর খাবার দেওয়া হতো।
এখন ও চাবাইলে অনেক কণা বাঁধতো, তো আমি কি করতাম, একটু লবণ দিয়ে গিলে গিলে খেতাম, যে অন্তত পেটে পড়ুক। একদিন খেতে যে দেখি একটা শামুক আছে, একদম ছোট শামুক গুলা বাচ্চা, ওগুলা দেখলাম, তারপর ওটা ফেলে দিয়ে লবণ দিয়ে গিলে খেয়ে ফেললাম। তখন শাশুড়ি বুঝতে পারতো না। আর যদি চালের ভাত রান্না করতাম আমাদের জন্য, শাশুড়ির মাপা ছিল, মানে সে যেন কিভাবে বুঝে ফেলতো। তো আরো কয়েকদিন এভাবে দিন কাটতেছে, কেউ বুঝতে পারে না, কারণ আমি তো আর আসল জিনিস খাচ্ছি না, কিন্তু পরিশ্রম যে কম তা না,
নিজে কুড়াল দিয়ে কাঠ কেটে সেই কাঠ দিয়ে চুলা ধরাইছি।
কুড়াল দিয়ে কাঠ কাট?
হ্যাঁ, আমি কখনো,
আপনি তো এর আগে কখনো করেননি, তাহলে আপনার হাতে ফুসকা পড়েনি?
হ্যাঁ, ফুসকা পড়ছে। তো আমি তো কখনো কুড়াল ধরিও নাই, কারণ আমাদের অরফেন্সে তো এগুলো কখনো দেখি না। ওটার নাম যে কুড়াল ছিল এটাও জানতাম না। তো যাই হোক, ওভাবে চলতেছে। এমনও আরেকদিন আছে, আমাদের গরুর বাচ্চা হয়েছে। গরুর বাচ্চা হলে আমার শাশুড়ি আবার গরু ছাগলদের খুব আদর করত, নিজের কাঁথার ভিতরে শুয়াতো, নিজেদের ভাত খাওয়াতো। তা আমাকে বলছে ভাত খাওয়াও, ছোট গরুর বাচ্চা তো ওর গালের ভিতরে হাত দিয়ে ভাত খাওয়াতে হয়, আমি তো পারতাম না, তারপর জোর করতাম। তো কি করতাম, একটা বাটিতে একটু বেশি করে ভাত নিয়ে দুই ভাগে মাখাতাম, এক ভাগ আমার জন্য, এক ভাগ গরুর বাচ্চার জন্য।
আমরা মনে হয় একটু বিরতিতে যেতে পারি, কজ তানিয়া নিজেও আবেগ আপ্লুত, সে সঙ্গে চুমকি আপু এবং হিলল হয়তো স্তব্ধ। মানুষের জীবন এমন হতে পারে, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা আমাদের কাছে মেসেজ করেছেন যে হায়রে মানুষ, আমরা কোন পৃথিবীতে বাস করি, একটা গরম পিঠা বুকে রেখেছে যেখানে তার সন্তানকে রাখবার কথা। পিঠা ঠিক না, ওইটা
রুটি ছিল, রুটি না, ওইটা ওয়ান কাইন্ড অফ, উনি রুটি বানানোর চেষ্টা করেছিল,
আটার দলা,
আটার দলা ছাড়া আর কিছুই না, এটা মানুষের খাবার না। আমরা অনেক সময় এটা গরুর জন্য তৈরি করা হয় এই ধরনের রুটি।
আমার মনে হয় যে আমরা ওই যে মাছ ধরবার জন্য বিভিন্ন সময় এগুলোকে আটার দলা করে বড়শিতে গেথে যে মাছ ধরা হয়,
ওইভাবে দুই
দুই হাতে চ্যাপটা করে নিয়েছি।
এটা আসলে, এইটাকে তুমি কোন,
এটা আসলে ক্ষুধা নিবারণের একটা, মানে একটা উপকরণ ছাড়া আর কিছুই নাই, ওটাকে আমরা কোনো ইয়েতে ফেলতে পারি না। আর আমার সবচেয়ে অবাক লাগছে ভালোবাসার বাংলাদেশ, আহা ভালোবাসা, এই ভালোবাসা তানিয়াকে
কোথায় নিয়ে এসেছে,
কোথায় নিয়ে এসেছেন? সেখানে না আছে ভালো আশা, না আছে ভালোবাসা, না নিজের প্রতিও কি তানিয়া? আমার ধারণা তানিয়া আপনি নিজের প্রতি ভালোবাসাটাও বোধহয় ভুলে গিয়েছিলেন না তখন? আপনি কি আয়নায় নিজেকে দেখতেন?
না, আমি কখনো আয়নায় দেখতাম না। মাথাটা যখন খুব বেশি চুলকাতো, ময়লা হতো, দেখতাম তেল নাই, নারকেল তেল যেটুকু আছে। শাশুড়ি সবসময় মাথায় তেল বেশি করে দেয়, মানে ওনার একটু প্রবলেম, অসুখের তো উনি দেয়, তো আমি যদি দিয়ে দিই এটা তো পরে আবার বকা শুনতে হবে।
মানে সব জায়গাতে জীবনের, মানে বিবাহিত জীবনের প্রতিটা ক্ষেত্রে তানিয়াকে আসলে মেপে মেপে পা ফেলতে হয়েছে। নিজের চুলে হাত দেওয়ার ক্ষেত্রেও একবার ভাবতে হয়েছে চুলে হাত দিবে কি না।
তো যখন নারকেল তেল দেখতাম নাই, কেরোসিন তেল দিয়ে মাথায় দিতাম।
হ্যাঁ,
কারণ মাথাটা এত বেশি চুলকাইতো, মানে পাগলের মতন হয়ে যেতাম। আর ধানের কাজ করতাম,
কেরোসিনের গন্ধ সহ্য করতেন,
তখন তো মনে হয় না ওটা আমার কাছে কেরোসিন তেল।
আমরা আসলে স্তব্ধ, আমি স্তব্ধ, আমাদের চারপাশের সবাই আমরা স্তব্ধ। আমার ধারণা শ্রোতা আপনারাও স্তব্ধ।
আমার ধারণা, হ্যাঁ, আপনার মতো আমিও স্তব্ধ। আমার শ্রোতারা সবাই আসলে মুখ বুঝে গল্পটা শুনে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই।
এবং সবাই কিন্তু লিখেছেন যে আমাদের চোখে পানি চলে এসছে, এবং আপু প্লিজ কাঁদবেন না, এমন অনেক SMS আমরা পেয়েছি।
হ্যাঁ তানিয়া, কাঁদবেন না, আজকে আমাদের শোনা উচিত। আজকে আমরা একজন তানিয়ার কথা শুনছি। আমার ধারণা আমাদের চারপাশে অসংখ্য তানিয়া আছে, যাদেরকে অবশ্যই আমাদের ফিল করা উচিত। এবং ঘরের পাশে যারা আপনার ছিলেন, তারা কেন আপনাদেরকে উকি দিয়ে দেখেনি? এই এই অনুষ্ঠান যারা শুনছেন, যারা ভালোবাসার বাংলাদেশে আমাদের সাথে আছেন, তারা আশা করব যে একজন মানুষও পাশের বাড়ির মানুষটার খবর নেবেন।
এবং আমরা এতক্ষণ তানিয়ার কষ্টের কথা শুনছিলাম, শুনতে থাকব, এবং এই কষ্টের পরে তানিয়ার আসলে সুখ আসে কিনা
সেটার অপেক্ষায় থাকব,
অপেক্ষায় থাকব। আমাদেরকে SMS করুন, আপনার নাম লিখবেন, স্পেস দিবেন আপনার লোকেশন, তারপরে আপনার SMS টা লিখবেন, তারপরে পাঠিয়ে দিবেন 1620 নাম্বারে, আমাদেরকে। আপনি ফেসবুক পেজেও আপনাদের মেসেজ পাঠাতে পারেন, কমেন্ট করতে পারেন DFM 90.4।
আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসেছি, আবারও সঙ্গে থাকুন, শুনছেন ঢাকা FM 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ।
পারে দিয়া মরে আকিরে আমা সোনার ময়না পাখি জল বরণ আখি সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি দিবানিশি মন চায় রে বন্দা তরে রাখি রে আমার সোনার ময়না মাখিরে আমার সোনার ময়না পাখি
ভেঙে যাওয়ার ভয়ে কি স্বপ্ন দেখবে না, কষ্ট পাওয়ার ভয়ে কি ভালোবাসবে না, নিরন্তর
হ্যাঁ নিরন্তর লিখেছে, এটা পড়লাম। তারপরে খুবই সুন্দর কথা লিখেছেন, আসলেই তো তাই, আমরা কি ভালোবাসবো না?
খালেদ হোসেন মোল্লা লিখেছেন, আপনাদের ছবি না গেস্টের ছবি দেখান।
আচ্ছা, তার ছবি কিন্তু আরেকটি পোস্টে আছে, আপনি
আগের পোস্টে গেলে তার ছবিটি দেখে ফেলতে পারেন।
শুধুমাত্র সে না, তার ফ্যামিলি, তার হাজবেন্ড এবং তার বেবির ছবিও সেখানে আমরা পোস্ট করেছি। পেজটি একটু রিলোড দিন অথবা রিফ্রেশ করুন আপনার ব্রাউজার, পেয়ে যাবেন।
আলামিন লিখেছেন যে তানিয়ার গল্প শুনে আমার খুব খারাপ লাগছে। আলামিন, আমাদেরও খুব খারাপ লাগছে, আমরা আসলে চাই না, আমরা চাই আপনাদেরকে ভালোবাসার কথা শোনাতে, স্বপ্নের কথা শোনাতে, কিন্তু স্বপ্ন ভঙ্গের গল্পও তো আসলে আমাদের শুনতে হয় আলামিন।
আরো অনেকে SMS পাঠিয়েছেন। শ্রাবণী লিখেছেন, মানুষ এরকম কেন হয় আমরা ঠিক জানি না শ্রাবণী, কেন মানুষ এমন হয়।
সীমা নরসিংদী থেকে, ভাবতেও অবাক লাগে যে খাবার জন্য কাউকে এত কষ্ট করতে হচ্ছে। সীমা, সরি সাইমা, সাইমা ক্ষমা করবেন, আপনার নামটি ভুল বলেছি। সাইমা, গত অনুষ্ঠান যদি আপনি শুনে থাকেন, সেখানেও কিন্তু লিটনের একই কথা আমরা শুনেছি। আমরা আসলে অনেক লাকি, আমরা সুন্দর থাকি, সুন্দর খাই, সুন্দর আড্ডা দিই, সুন্দর স্বপ্ন দেখি, সুন্দর গান শুনি, সবকিছুই আমাদের সুন্দর, কিন্তু এত সুন্দরের মাঝেও যে এত কষ্ট আছে মেনে নিতেই হয়, কিছু করার নেই। আপু, আপনাকে MD মিজানুর রহমান খান ঢাকা থেকে বলেছেন, তানিয়া আপুকে স্যালুট জানাই, এত কষ্টের পরও যে তিনি চলে যাননি। হ্যাঁ, তাকে ছেড়ে চলে যাননি। আপু, আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছে, আপনাকে আসলে অনেক, আপনি আসলে অনেক কষ্ট করেছেন, আপনি সাহসী, আসলেই তানিয়া সাহসী।
আমরা মনে হয় তানিয়ার গল্প,
তানিয়ার গল্পে আবারও ফিরে যাই।
হ্যাঁ, সাহসী তানিয়ার গল্প শুনবো আমরা।
জি, তারপরে সংসারে এত অভাব দেখে আমার ছেলে তো একটু বড় হয়ে গেল, 9 মাস বয়স ছিল, তখন আমি বললাম যে না, আমি এভাবে আর থাকবো না, যেহেতু আমি কষ্ট করতে পারি কিন্তু বাচ্চাটাকে তো আর কষ্ট দেখতে পারি না। তো জোরপূর্বক আমি ঢাকায় চলে আসার জন্য অনেকবার চেষ্টা করছি, আমাকে ওরা কেউ আসতে দিবে না, রাগ করে আমি একাও অনেকবার চলে এসেছি 5-6 বার, কিন্তু উঠে ওদের বাবার মানে শ্বশুর বাড়ির কারো ফ্যামিলির কাছে উঠেছি, ঢাকাতে তাদের কিছু আত্মীয় আছে তাদের কাছে। তো একবার আমার হাজবেন্ড দেখে যে না, এভাবে তো আর পারতেছে না, তাহলে ওকে ঢাকায় নিয়ে আসি। পরে আমাকে ঢাকায় নিয়ে আসলো, ঢাকায় নিয়ে আসার পরে এখন তো আমাকে একটা জব করতেই হবে। তো জব করতে হলে আমার
হাজবেন্ড নিয়ে আসলো, ডিসিশন নিলেন আপনি,
আমি
এই প্রথম, আপনি অনেকদিন পর, এই প্রথম মিন্স বিয়ের পর এত বছর পর আপনি একটি মানে কঠোর সিদ্ধান্ত নিলেন যে আপনি শ্বশুর বাড়ি ছেড়ে ঢাকা আসবেন,
জব করবেন।
আপনার পড়াশোনার ছিল ক্লাস 9?
জি, SSC ওইভাবে, ইন্টার ওইভাবে কমপ্লিট করা হয়েছে।
ইন্টারও কমপ্লিট করে ফেলেছেন, বাহ। আচ্ছা, HSC শেষ করে মানে আপনার এই এডুকেশন সার্টিফিকেট নিয়ে আপনি ঢাকা চলে এলেন।
জি,
তারপর
তো ঢাকাতে যেহেতু বেবিটা কাছে রাখা যাবে না, সেহেতু বেবিটাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, দুজনে মিলে জব করব। তখন আমার বেবির বয়স ছিল 9 মাস, ও তখনও আমার মানে খাবার খেত। হ্যাঁ, তো কি করব, জব তো করতেই হবে, তখন বাড়িতে পাঠিয়ে দিলাম আমার বেবিটাকে
শাশুড়ির কাছে।
জি, শাশুড়ির কাছে। তখন আসলে আমি এতই হতভাগী এক মা যে একটা বেবি যখন বড় হয় তার দাঁত কিভাবে ওঠে, প্রথম কথা কিভাবে বলে, মানে কিভাবে হাঁটতে শিখে, জিনিসগুলো আমি কখনো দেখি নাই, আমি খুবই ফিল করি ওই দিনগুলোকে। তো এভাবে যখন ঢাকা শহরে আসি, তখন আমার হাজবেন্ড বেকার, আমি একটা ছোটখাটো কাজ নিই, কিন্তু সে কি করে, সারাদিন বাহিরে থাকে আর বলে আমি চাকরি করতেছি। আমি তো চাকরি করি, আমি তো দেখি না ও জব করে কিনা। তো তখন বেকার, দোকানে দোকানে খায়, ঘোরে আর বাকি করে, মানে ঋণ করে। ও আমাকে এমনও বলছে, তোমার জন্য জায়গা রাখছি, হ্যাঁ তুমি আমি জব করি, আমার টাকাতে জায়গা ঋণ শোধ করবো, তোমার টাকাতে সংসার চালাবো।
আচ্ছা, আপনারা তখন কি মানে একসাথে কি ওই যে বাবার সাথে যে বেঁচে থাকতো ওখানে?
না না, ওখানে না, আলাদা বাসা নিয়েছি।
আচ্ছা, সেটার ভাড়াও আপনি দেন?
জি, আমি দিই। যেহেতু বলেছে যে আমি জায়গা কিনেছি আমার নামে, সেহেতু জায়গা কিস্তিতে কিনেছে, তো তার জবের টাকা দিয়ে কিস্তি ঋণ শোধ করবে, আমার টাকা দিয়ে সংসার চালাবো।
জায়গা কিনে ফেললো এর মধ্যে?
হ্যাঁ, মানে জায়গাটা কিনে নাই, সে আমাকে জাস্ট একটা দলিল দেখালো, মিথ্যা দলিল, যেটা আমি কখনো বুঝি নাই। তো আমি চিন্তা করতেছি একটা ভবিষ্যৎ হবে, তাহলে আমার টাকা দিয়ে আমি সংসার চালাই, ওর টাকাটা আমি কখনো দেখি নাই। তো এভাবে দিন চলতেছে, এই সংসার টুকটাক ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, আবার মিল হয়। তো এভাবে আর একটা ব্যাপার হয়েছিল, আমার ছেলেকে আমার নানি একটা চেন দিয়েছিল স্বর্ণের। তো ওই চেনটা আমাদের বাড়িতে এসে দেয় না, এই জন্য আমার শ্বশুর অনেক রাগারাগি করে চেনটা আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিয়েছে, বলছে কি তুই তোর ছেলেকে দিয়েছে তুই রাখ। ওই চেনটা আবার ও বিক্রি করে কি করছে, মিথ্যা অপবাদ দেয় যে আমার মামাকে কুরিয়ার সার্ভিস করে পাঠাইছে। তো এটা আমি হয়তো বিশ্বাস করেছি। এভাবে মানে ও অনেক রকম ধোকা দিয়েছে, যেমন নিজের মোবাইল নিজে
প্রথম আপনি ফিল করতে শুরু করলেন যে সে আপনাকে ধোকা দিচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, আর সে যে প্রচুর মিথ্যা কথা বলতো, প্রচুর মানে
আগে বুঝেননি
না, আমি ওর কাছে আসার পরে সবকিছু আস্তে আস্তে বুঝতে পারছি।
মানে এর আগে তো দুজন দুই জায়গায় থাকা, এতটা সময় আপনি তাকে এতটা সময় কাছে পাননি দিনের পর দিন, যার দরুন এখন পাশাপাশি থাকতে যে একটা মানুষের আসল চেহারা আস্তে আস্তে আপনার সামনে ধরা পড়ছে।
তো দেখা যায় সে নিজের মোবাইলই একদিন নিজে অন্যের কাছে বিক্রি করে আমাকে বলে তুমি মোবাইল নিয়েছ। আমি বলছি না আমি মোবাইল কিভাবে নিব, বলে না তুমি মোবাইল নিছো। তখন বলে শোনো আমি না একটা ফকিরের কাছে গেছি, মোবাইল কে নিছে এটা ধরতে পারবো তুমি। আমি বলছি তাহলে ধরো, বলে 500 টাকা লাগবে। তা আমি 500 টাকা দিছি,
যেহেতু এটা আপনার আত্মসম্মানে লেগেছে সেই জায়গা থেকে আপনি 500 টাকা দিয়েছেন।
তো মোবাইলটা নিজের মোবাইল নিজে বিক্রি করলো, নিজে আবার আমার কাছ থেকে টাকা নিল, ফকির কে দিবে তাই কবিরাজি বা কি বলে ওগুলা ওটা করছে।
এরকম প্রতিনিয়ত সে আপনাকে ব্ল্যাকমেইল করছে, মিথ্যা কথা বলছে।
আচ্ছা এখানে আমার একটু জানার ইচ্ছা আছে, ওনার কি মানে আজেবাজে কোনো নেশা বা কিছু এই ধরনের কোনো?
আসলে কোন নেশা ছিল কিনা না ওটা চোখে পড়ে নাই, তবে সিগারেট সবসময় খায়, এখনো খায়, এটাই। আর নেশাটা ছিল খুব রাত করে বাড়িতে আসতো, হ্যাঁ বন্ধু বান্ধবের আড্ডা, এই নিয়ে অনেকবার ঝগড়াঝাটি হয়েছে। তো ওই ব্যাপারে ফকিরকে দিবে বলে 500 টাকা নিয়ে গেছে, এখন আমাকে বলতেছে না এই মরিচ আনছি তুমি এটাকে পাটার নিচে রেখে দিবা, এই তাবিজ আনছি তুমি এটা মরিচটা ভাজবা পাটার নিচে তাবিজটা রেখে দিবা। আমি ওই ধারণায় ওই কাজই করতেছি প্রতিদিন রাত 12টা বাজে মরিচটা ভাজতেছি। একদিন ঠিকই সেই কবিরাজের ওষুধে কাজ হলো, সে যে মোবাইলটা যার কাছে বিক্রি করছে ও আবার আমার সাথে বলে দিছে যে ভাইয়া তো মোবাইলটা আমার কাছে বিক্রি করছে। তা আমি যেভাবে সাধনা করছি ওই ফলটা আমি ওইভাবেই পেয়েছি।
এটা আসলে আপনার বিশ্বাস তানিয়া, বাট আমি আমি এবং আমার মনে হয় হিলুল ভাই এবং চুমকাপা আমরা এটা বিশ্বাস করতে পারি না যে ঠিক ওই মরিচ পোড়ানোর কারণে। মরিচ পোড়ানোর জন্য না, ওনার যে মনের একটা বিশ্বাস,
ওই যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে সেই বিষয়ে।
এগুলো আমার শ্বশুরকে আমি বললাম, বলে না না ও তো মোবাইলটা কোন ফকিরের কাছে গেছে উনি নাকি ম্যানেজ করে দেবে। তখন সব ঘটনা বলার পরে আমার শ্বশুর আবার কিছু বলল না। তো যাই হোক, যখন দেখলাম যে ও ঢাকায় থেকে খুব একটা কাজ করে না, সংসারটা আমাকেই চালাতে হয়, এমনও আছে যে একজনের সাথে সে যশোরে গেছে, তাদের বাড়ি যশোর সেই পাশের ভাড়াটিয়াটা, কিন্তু আমাকে বলে নাই, বলছে আমি আমার এক স্যারের সাথে অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি সে ওই লোকের সাথেই যাচ্ছে। ফোনে আমি কথা বলতেছি,
আপনাকে না বলে যাবার কারণ
পাশের বাসা রুম, তারপরেও বলে নাই যে আমি ওই লোকের সাথে যাচ্ছি।
তার কাছে কি আস্তে আস্তে আপনার জায়গাটা খুব মানে নরমাল হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ, মানে হয়তো বা তাই, না হলে সে এরকম কেন করতেছে? তো সে স্বীকারই করতেছে না, আমি ধরতে পারছি যে ওই লোকের সাথে গেছে সে না বলে। তো সে যখন,
সেটা আপনাকে লুকানোর কারণটা কি?
আমার কাছে কোনো কথাই সে স্বীকার করতো না,
মানে এটা কি তার রোগে পর্যবসিত হয়ে গিয়েছিল,
অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল?
আচ্ছা, এটা কিন্তু
একদম মিথ্যা কথা।
আপনাকে বললে কি আপনি যেতে দিতেন না?
হয়তো আমি দিতাম না, কারণ সেটা অন্য জায়গায় অন্যের জন্য, কোনো প্রয়োজন ছাড়াই সে ঘুরতে যাচ্ছে তার সাথে যাবে, সে ছিল বেকার, তার তো ওইভাবে ঘুরতে যাওয়াটা বললে হয়তো সে তখন দেখতাম, কিন্তু সে তো বলেই নাই।
ওকে,
তো আমি জিজ্ঞেস করতেছি তারপরেও বলে না। তো যাই হোক, সে যখন ফিরে আসছে আমি খুব রাগারাগি করলাম, তার কাপড় চোপড় আমি এটা করছি বাহিরে ফেলে দিছি, এটা ঠিক আছে। সে আমাকে এমন ভাবে মারলো, মানে আমার পুরো চেহারাটাকে ও থেতলে দিল, দরজা বন্ধ করে যত মার আছে সব আমার মুখের উপরে দিল।
এই প্রথম কি আপনি তার সাথে এত রাগ করেছেন?
এরকম রাগ হয়েছে, কিন্তু এত বেশি মার এর আগে কখনো খাই নাই, খেয়েছি কিন্তু আমি এতটা রাগি নাই। তো দেখা যায় যে তার মার ঠেকাতে গিয়ে তাকেও দুই একটা আমি দিয়ে ফেলেছি, এরকম
মানে রীতিমতো দুজনে মারামারি করছে।
হ্যাঁ না, দুজনে বলতে কি, দুজনে করলে সমান সমান
করার জন্য
ঠেকাচ্ছি বা দুই একটা হাত চলে গেছে এরকম। কিন্তু সে আমাকে এত বেশি মারছে, আমার পুরোটা জায়গা মুখ রক্ত জমে, মানে পুরো চেহারাটা পাল্টে গেছে,
আশেপাশে কোনো মানুষ ছিল
না, দরজা বন্ধ করে মারছে। তো তারই এক ফ্রেন্ড এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে স্লিং এর মানে উপরে সানসেটের উপর দিয়ে বেয়ে আমাদের ঘরে নেমে দরজা খুলছে। তো যখন ও আমাকে মারার পরে আমি আমার এক বোনের বাড়িতে চলে গেলাম, হয়তো সে বোন আজকে খালাতো বোন শুনছে। তার বাড়িতে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলো যে তোর এই চেহারার এই অবস্থা কেন? আমি বললাম আপু
আপনার কপালে যে দাগটা দেখতে পাচ্ছি,
হ্যাঁ ওইভাবেই মারার পরে আর কি,
একদম পার্মানেন্ট একটা দাগ দিয়ে দিল না, যে এটা নিয়ে বহন করো। বাহ পুরুষ, সরি আমার পুরুষ ভাইয়েরা। হ্যাঁ তারপর?
তো তারপর আমার বোন জিজ্ঞেস করছে তোর এটা কিভাবে হয়েছে? আমি বলছি আমাদের ফ্যান ছিল তো, টেবিল ফ্যান, ওটা আমার মুখের পরে পড়ে মুখে লেগে মুখটা ছিলে গেছে।
আপনিও মিথ্যা কথার দিকে যাচ্ছেন তানিয়া।
তো আমি যখন আমার বোনের বাসায় যাবো আমি ওকে বলতেছি যে আমার বোনের বাসায় যাবো, ও বলে না যেতে হবে না। বলছি না যাবো। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাওয়া দাওয়া করছো? বলে কি না। তো আমার কাছে 50-100 টাকা ছিল, 50 টাকা ওকে দিলাম যে তুমি খাও আর আমি 50 টাকা দিয়ে আমার বোনের বাসায় যাচ্ছি। তো 50 টাকা দিয়ে বোনের বাসায় গেলাম। আমি যে অফিসে জব করতাম ওর আবার ও একই অফিসে জব করতো। ও কি করলো, মাসের বেতনটা তখন দেওয়ার সময় 2-3 তারিখ, ও আমার বেতনটা তুলে খরচ করতে থাকলো।
তো পরে মানে আমার বেতন হিসেবে স্ত্রীর বেতনটাও তুলে নিল,
তুলে খরচ করতে থাকলো। খরচ করলে পরে আমি জিজ্ঞেস করলাম তুমি নাকি আমার বেতন নিছো? বলে না, কে বলছে? কিন্তু এটা তো লিখিত একটা ব্যাপার ও যে আমার বেতনটা নিছে। তো আমি সকল বিছনা খুঁজে দেখলাম যে বিছনার নিচে 1,000 টাকা আছে আর বাকি টাকাটাও খরচ করে ফেলছে। তো ওই টাকাটা আমি রেখে দিলাম, আমি বলছি আমার টাকাটা দিয়ে দিও। তো যাই হোক, দিয়ে দেওয়ার পরে তো এভাবে অনেক টুকিটাকি বিষয় আছে। তো একসময় ডিসিশন নিলাম যে আমার মামা যেহেতু আছে বাহিরে ছিল বাহারেনে, ওখানে পাঠিয়ে দিই, হয়তো বাহিরে গেলে ভালো হয়ে যাবে। তো রেফারেন্সটা ছিল আমারই, আমার মামা নিয়ে গেল, টাকা পয়সা সেও দিল, আর টিকিটের বা এমনি পাসপোর্টের কিছু খরচ আমি দিয়েছিলাম, তখনও বেকার ছিল। তো বাহিরে যখন যায় তখন ভালোই ছিল।
বেকার ছিল মানে আপনি যে অফিসে চাকরি করতেন সেখানে
ওটা হচ্ছে 1 মাস 15 দিন পারমানেন্ট কোনো কাজই করতো না, হয়তো মালিককে মারতো, ম্যানেজারকে মারতো,
হ্যাঁ উনি মারতো,
হ্যাঁ এইভাবে মেরে মেরে চলে আসতো বা চাকরি করতো না, আমাকে এসে বলতো চাকরি করছি। এটাই
প্রথম দিকের গল্পটাতে কিন্তু উনাকে ঠান্ডা মানুষই আপনি বলে আসছেন, হঠাৎ করে এই মানুষটা এত কেন?
তখন তো কাছে ছিলাম না, এখন তো তার কাছে,
সে কারণে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন আসল চেহারাটা।
হ্যাঁ তো যাওয়ার তখন তাকে আমরা দিয়ে দিলাম, গেল বাহারাইনে। সে যে যখন গেল তখন যে আমি একটা মেয়ে মানুষ ঢাকা শহরে একা থাকব, সে কোনো ব্যবস্থা করে দিয়ে গেল না, বা কোথায় থাকব, এখানে আছি না চলে যাব। সে ওখানে গেল, ভালোই চলতেছিল মাস তিনে।
কত সালের কথা
এটা? হচ্ছে 9-এর কথা।
আচ্ছা
তো 9 সালের
মধ্যে বাচ্চা বড় হয়েছে?
হ্যাঁ বাচ্চা বড় হয়েছে, বাচ্চা দাদির কাছেই থাকে।
হ্যাঁ তারপর?
তো সে যখন বাহিরে চলে গেল প্রথম 3-4 বছর ভালোই ছিল, খোঁজ খবর নিত, টাকা পয়সা আমাকেও দিত, বাড়িতেও দিত, টুকটাক কাজ করত। তখন ভালো থাকার কারণও ছিল, আমার ওখানে আমার মামা ছিল, যে মামাটার কাছে আমি ছিলাম। আমার মামা মামাতো বোন ছিল, মামাতো বোনের হাজবেন্ড ছিল। তো এক পর্যায়ে আমার মামা চলে আসে, খুব একটা ভালো পজিশন হচ্ছিল না, এর কারণে চলে আসে।
ওখানে মূলত আপনার ফ্যামিলির আন্ডারেই উনি ছিলেন,
কিন্তু তারা যখন চলে আসলো তারপর থেকে শুরু হয়ে গেল তার কার্যকলাপ। সে ওইখানে প্রথমে শুরু করলো ভিসার ব্যবসা, ভিসার ব্যবসায় অনেক টাকা মার খেলো, মানে লস করলো। তো বাড়িতে কিছু জায়গা জমি ছিল, ওই জায়গাটুকু বিক্রি করলো, বাড়ি থেকে 1,00,000 টাকা মাসে মাসে নিত। এটা আমি দিই নাই, তার বাবা মাই দিয়েছে।
বাবা মা এটা?
হ্যাঁ এটা ঋণ করছে, কিছু ব্যাংক আছে ওখান থেকে টাকাটা কিস্তিতে তুলে মাসে মাসে শোধ করছে। ওটা শোধ করার পরে সে 3-4 বছর ভালোই ছিল, 7 বছর রানিং এখন, 3 বছর খুব ভালোই, 3-4 বছর ভালোই ছিল। তো এটা হচ্ছে আপনি 13 সালের সেপ্টেম্বরে আমার ম্যারেজ ডে ছিল, 20 সেপ্টেম্বর। তো তার আগের রাতে তার সাথে আমার কথা হয়েছে। এর ভেতরে কিন্তু আমাদের খুব ঝগড়াঝাটি খুব কম হতো, যেভাবে চলতাম ভালোই ছিল, মানে কোনো ঝগড়াঝাটি ছিল না ওইভাবে। সে কিন্তু আমাকে ওই সময় কোনো খরচ দিত বলতে তখন দিত, কিন্তু 3-4 বছরের পর আর কোনো খরচ সে আমাকে দেয় নাই। আমি জব করতেছি ভালোই আছি, সেও তো তার টাকাটা নিচ্ছি না, যে বাড়িতে ঋণ আছে, অভাবী সংসার। তো
আপনি একাই আছেন ঢাকায়?
হ্যাঁ একাই আছি, আমার মামাতো বোনের সাথে।
তারপর?
তো ওখান থেকে সে যখন আমার ম্যারেজ ডেতে আসবে, আমি তার আগে বলছি যে তুমি চলে আসো, ভালো লাগে না, কান্নাকাটি করতাম। তো সে বলতো তুমি এভাবে কেঁদো না, তাহলে আমি তো এখানে থাকতে পারবো না। তো সে ওখান থেকে
সে রাতে আমার সাথে কথা বলছে, কথা বলার পরে হঠাৎ করে তার পরের দিন সে বাংলাদেশে চলে এসেছে। চলে আসলে তার এক ফ্রেন্ড ছিল, ও বলল যে আমার শ্বশুরকে নাকি ফোন করছে যে মোস্তফাতে একটু প্রবলেম হয়েছে, ওকে পুলিশে ধরে বাংলাদেশে সরাসরি পাঠিয়ে দিয়েছে। তো এখন আমার শ্বশুর আমাকে ফোন করে বলে তুমি এয়ারপোর্টে যাও, তোমার ওনাকে চলে আসতেছে, কোন প্রবলেম হয়েছে তুমি ওকে জেনে আসো। তো আমি বলছি আমার সাথে তো রাতে 2টার দিকে কথা হলো, তার পরের দিন রাত 8টা বাজে এসছে। তো আসার পরে ওই ছেলেকে বারবার জিজ্ঞেস করতেছি ভাইয়া কি প্রবলেম বলেন, উনি বলছে ভাবি সবকিছু দেখা হওয়ার পরে বলবো। তো ওই ছেলেটার সাথে একটা মেয়ে এসেছিল মহিলা, আর আমার হাজবেন্ড আসছে বাহরাইন থেকে, নামছে বাংলাদেশে। তো নামার পরে আমরা রেস্টুরেন্টে খেতে বসলাম, মেয়েটাও ছিল ওই ছেলেটার সাথেই, মুখ খুলতেছে না, বোরকা পরা, আমিও বোরকা পরাই ছিলাম, আমার মুখটা খোলা ছিল। আমরা দুজন খেতে বসছি, মেয়েটাকে বলতেছে আমার হাজবেন্ড মুখ খুলেন, তখন মেয়েটা মুখ খুলছে, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম। তখন আমার শ্বশুর বলল সমস্যা হয়েছে পুলিশে ধরে পাঠায় দিছে, কিন্তু এটা মিথ্যা কথা ছিল, বানানো কথা, যেন কেউ না বুঝে। তখন আমি চিন্তা করলাম হয়তো আমার ম্যারেজটা এর জন্য আমাকে সারপ্রাইজ দিছে। তো এই জন্য আমার কোনো কষ্ট ছিল না যে এসছে, তো সে এসছে শার্ট প্যান্ট পরে একটা মানি ব্যাগ হাতে, মনে হচ্ছে যেন উত্তরা থেকে আজিমপুর এসছে হাঁটতে হাঁটতে এরকম। সে বলতেছে কি চলো রিক্সায়, আমি বলছি চলো রিক্সা উঠছে, বলে আমার কাছে রিক্সা ভাড়া নাই। তো তখন দুজন হাঁটতে হাঁটতে হাজি ক্যাম্পতে এসে অর্ধেক এসে রিক্সা উঠে বাসায় আসলাম। তো সেই রাতে আমি যাই হোক কথাবার্তা বললাম, কিন্তু আমি অতটা বুঝি না যে এটা মিথ্যা কথা ছিল। এভাবে 10-12 দিন গেল, সে 9 দিনের মাথায় সে চিটাগাং যাবে, বলে আমি একজনের কাছে টাকা পাই, ওখানে আমার যেতে হবে। তো আমি বললাম কি তুমি কেন যাবা, বলে কি আসে কোথায় যাবা বললো না। তখন আমি নিজে বললো কি তুমি টিকিট কেটে দাও চিটাগাং এর ট্রেনের, আমি টিকিট কেটে দিলাম, ও চিটাগাং এ গেল। যাওয়ার সাথে সাথে ওর মোবাইলটা অফ হয়ে গেল, আমি ফোন দিয়ে আমি বলছি তুমি আজকে আসবা না, বলে কি হ্যাঁ হ্যাঁ আমি তো স্টেশনে বসে আছি টিকিট কাটছি, আসবো আসবো, ও আর আসলো না। তখন আমি ওই মহিলাটাকে ফোন দিলাম, ওই মহিলাটা ছিল ওই ছেলেটার ওয়াইফ, ওয়াইফ না লিখিত ওয়াইফ না, এটা জাস্ট ওয়াইফের মতো থাকে, এটা আমি পরে জেনেছি। তো সেই ভাবি যেহেতু ওয়াইফ বলছে ভাবি, আমি বলছি ভাবি ও তো চিটাগাং এ গেছে আর তো কোনো যোগাযোগ নাই, বলে ভাবি ও তো 2 দিন থাকবে আপনাকে বলে নাই, আমি বলছি না। তো তখন আমার মাথায় আসলো যে আমি ওয়াইফ, আমি জানি না 2 দিন থাকবে, ওই মহিলা কিভাবে জানলো। তখন আমি আর কিছু বলি নাই, তখন 10 দিন ও ছিল 15 দিন, পরে 2 দিন পরে চলে আসলো। আসার পর আমি জিজ্ঞেস করলাম তুমি কই গেছো আমাকে তো বলো নাই, মোবাইলে চার্জ ছিল না, চার্জার কিনে আনছে, কিন্তু সুইচ অফ করে রেখে বলে চার্জার কিনে আনছি, মোবাইলে চার্জ ছিল না। তো সে রাতে আমি অনেক কান্নাকাটি করতেছি ওর মাথার কাছে বসে, সারা রাত কাঁদতেছি, যেহেতু 15 দিনের জন্য এসে চলে যাবে, কিন্তু তার একটু মানে খেয়াল হচ্ছে না যে তার পাশে বসে তার কেউ কাঁদতেছে।
কিন্তু আরেকজন, ওই যে আরেকজন বললো কি 2 দিনের জন্য আসছে,
আপনি কিভাবে জানলেন, বলে কেন আপনাকে বলে নাই আমাকে তো বলছে। তো যাই হোক সেই মহিলাটা যখন বলছে, তারপরে ফোন দিছি মহিলার মোবাইলের সুইচ অফ, মানে ওই বলছে যে মোবাইলটা বন্ধ করে রাখো, এদিকে আমার হাজবেন্ডেরও মোবাইল বন্ধ। তো আসার পরে আমি অনেক কান্নাকাটি করতেছি রাত্রে, নিজেকে নিজে মারতেছি, মানে লোহার সাথে হাত বাড়াচ্ছি, এভাবে নিজেকে নিজে আঘাত করতেছি, কিন্তু সে একটাবারের জন্য মানে দেখতেছে না যে আমি কি করতেছি। তো অনেকক্ষণ পরে আমি ডাক দিয়ে বললাম তুমি যে 15 দিনের জন্য আসছো, তো তুমি তো কিছুই বলতেছো না, কয় কি আমার পায়ে ধরে মাপ চাচ্ছে, দেখ তোর পায়ে ধরে মাপ চাচ্ছি, তুই মানে বিরক্ত করিস না, আমি কালকে চলে যাবো। তখন স্বামী বইয়ের পায়ে ধরতেছে, তখন আমি আরো কান্নাকাটি করতেছি যে তুমি এভাবে বলতেছো কেন, বলে তুমি আমাকে এত বিরক্ত করলে আমি চলে যাব, আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলবো, এইভাবে বলতেছে। তো যাই হোক সকালবেলা গেল, যাওয়ার পরে ওইভাবেই সে খালি হাতে এসছে। তারপরে আমার এখানে যে ছিল খাওয়া খরচ সবকিছু তো আমি একাই থাকতাম, আমি দেখলাম, যাওয়ার সময় কাপড় চোপড় নিয়ে গেল, আর যাওয়ার সময় আমার কাছ থেকে 4,000 টাকা নিয়ে গেল, নাকি কোথায় টাকার শর্ট পড়ছে তার জন্য। তো যখন গেল ভালোভাবে গেল, যে পৌঁছায় ফোন দিল, এক মাস পরে
আমার বাহরাইনের নাম্বার থেকে আপনাকে ফোন,
হ্যাঁ ফোন দিল, এবং ওর মারা কনফিউজ ছিল যে আসলে কি যেতে পারছে কিনা, আমাকে দেখতে বলছে যে ও এইভাবে আসলো, ও যে বাংলাদেশে এসছে শার্ট আর প্যান্ট পরে, একটা বাচ্চা আসছে, তার হাতে একটা চকলেটও ওঠে নাই। মানে আমার মনে হলো যে সে আমার কাছে এসছে ঠিক আছে, আমার জন্য কিছু না আনুক, একটা বাচ্চা ছিল তার বাচ্চাটার জন্য বাংলাদেশ থেকেও কি একটা চকলেট হাতে উঠে নাই। সে যাওয়ার সময় আরো 4,000 টাকা আমার কাছ থেকে উল্টা নিয়ে গেল।
তারপর
তো ওখানে যে ফোন দেওয়ার পরে 1-2 মাস খুব ভালো ব্যবহার করছে,
তারপর আমার কাছে কিছু টাকা ছিল লাখখানিকের মতো, ওই টাকাটা নিবে, ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না।
আপনি এর মধ্যে লাখখানিক টাকা জমিয়ে ফেলেছেন, শুনতেও ভালো লাগছে সেই তানিয়া।
তো টাকাটা ও এখন বলতেছে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, টাকাগুলো দাও, আমি একটা এখানে ব্যবসা বাণিজ্য করি, দোকান রেখেছি। তো আমি বলছি আমার দেওর ছিল, ওকে যদি তুমি নিয়ে যেতে পারো তাহলে টাকাটা আমি দিব। আমার কথা হলো আমার দেওর গেলে সবকিছু জানতে পারবো, কিভাবে আছে কি না আছে।
আচ্ছা, এর মধ্যে তো আপনার জীবনে যেমন পরিবর্তন আসছে, আপনার শাশুড়ি ননদ ওদের জীবনেও পরিবর্তন আসছে।
এর মধ্যে আমার ননদের
আগের সেই কষ্টটা আর নেই।
না না, আগের কষ্টটা নাই, কিন্তু আগে যে আটার যাও খেত এখন একটু ভাত খেতে পারে, এই পরিবর্তন।
আচ্ছা, আমার একটু একটা জিনিস জানার ইয়ে, যে আপনার শ্বশুর বাড়িতে তো টাকা পাঠানো হতো।
হ্যাঁ, ওখানে
সেটা কি আপনি পাঠাতেন?
না না, উনি হাজবেন্ডই পাঠাতো, ওনার থেকেই সোজাসুজি আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়ে দিত।
আচ্ছা, সেটা দিয়ে আপনার বাচ্চার ওইখানে?
হ্যাঁ, ওখানে পড়ালেখা তো, কিন্তু ক্লাস টু পর্যন্ত ওকে আমি পড়িয়েছি আমার খরচে, তখন আমার হাজবেন্ডের অবস্থা ভালো ছিল না। তো এরপর থেকে আমার হাজবেন্ড কি পড়াশোনা
করছে। আপনার স্যালারি যা ছিল আপনার একারই চলে যেত, আপনার আর অন্য কোথাও? ওখান থেকে কি 500-1000
ওখান থেকে জমিয়ে জমিয়ে? আবার আমি খুব সেফলি একটা মেয়ে ছিলাম, অযথা খরচ করতাম না। কিরকম করতাম জানেন? সকালে ভাত রান্না করতাম, ফ্যান দিয়ে খেতাম, দুপুরে একটু তরকারি নিয়ে যেতাম, রাতে এসে পানি দিয়ে খেতাম। জাস্ট বাইরে যে খেয়েছি এটা যেন কেউ না দেখতে পারে,
সেই কষ্টটা আপনার রয়ে গিয়েছিল, কিন্তু একটু ভিন্ন রূপ ধারণ করেছিল।
আর সালোয়ার কামিজ পরতাম না, বেশি সালোয়ার কামিজ লাগবে। আমার একটা বোন ছিল, ও দুই একটা বোরকা পরতো, ওই বোরকা গুলো আমাকে দিয়েছিল, ওটা পরে ডিউটি করতাম। বোরকা পরলে একটু ড্রেস গুলো কম ইউজ হয়, তো এতে খরচটা কমে যেত। আর আপনি মনে করেন, জসীমউদ্দিন থেকে হাঁটা শুরু করতাম আবদুল্লাহপুর পর্যন্ত, সারাদিন যতক্ষণ লাগে হেঁটেই যাব। আমি আজকে প্রায় 16-14 বছর ঢাকাতে কোনো রিক্সা ভাড়া জানি না, কত রিক্সা ভাড়া কোথার থেকে।
আচ্ছা, তারপর আমরা বাহারানের গল্পে।
তো এভাবে যখন সে ওই দেশে গেল, টাকাটা তখন আমি বললাম তাহলে ওকে নাও। বলে আচ্ছা ঠিক আছে নিব। তো টাকাটা আমার যখন দেওয়া শেষ, আমি বলছি টাকাটা তো নেওয়া হয়ে গেছে, তার নেওয়া হয়ে গেলে তুমি তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। বলে না না, কি বলো। তো টাকাটা নেওয়ার পরে ও তার এক দুই মাস পরে ও যে চিটাগং গেছিল বা যেখানেই যাক, ও ওই মহিলার, যে মহিলা আমাদের সাথে রেস্টুরেন্টে খেয়েছিল, ওই মহিলার জন্য কাগজ কমপ্লিট করতে গিয়েছিল বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তো বাহিরে নিয়ে যাওয়ার জন্য গেলে সে ওইখানে যে ওই মেয়ের সাথে যোগাযোগ করত, যোগাযোগ করার মাধ্যমে মাধ্যমে কিভাবে যেন ওই মেয়েকে বাহারিনে নিয়ে গেল, ফ্যামিলি ভিসা দিয়ে যাই হোক বা বউ হিসাবে হোক। যখন সে বাহারিনে ওই মেয়েকে নিয়ে গেছে, তখন ওই দেশ থেকে আমাকে একজন ফোন দিছে যে আপনার ওয়াইফ তো এখানে,
আপনার হাজবেন্ড তো।
হ্যাঁ, আমার হাজবেন্ড আমার কাছে একজন ফোন দিয়েছে যে আপনার হাজবেন্ড ওই দেশে একটা মেয়ে নিয়ে রেখেছে, আপনি কি জানেন? আমি বলছি কি না, কোন মেয়ে নিয়ে রাখবে, ওখানে কাকে নিয়ে যাবে? তখন বলছে যে হ্যাঁ আপনি জানেন না। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি নাকি মেয়ে নিয়ে রাখছো, বলে কি, কে বলছে তোকে, তার নাম বল, কে? নাম হচ্ছে মেয়েটা রোজি। বলে কে রোজি?
আপনাদের ভালোবাসা সম্বোধন অলরেডি তুইতে চলে গেছে।
হ্যাঁ, সে একটু কিছু হইলেই তুই বলে, বা কথায় কথায় মারধর, গালিগালাজ।
তানিয়া, এটা ঠিক কত মানে কোন সালের কথা বলছেন আপনি? প্রথম জানতে পারলেন যে
10-এর দিকে চলে আসছে,
যখন জানতে পারলাম যে মেয়েকে নিয়ে গেছে, তখন এটা 13-তে হবে, 13-14। হ্যাঁ,
আচ্ছা,
মানে খুব রিসেন্ট।
হ্যাঁ হ্যাঁ, মাত্র দু বছর
আগের ঘটনা। ওকে,
তো যখন তাকে আমি জিজ্ঞেস করতাম যে তুমি নাকি একটা মেয়েকে নিয়ে গেছো, বলে কি, কে বলছে তোমাকে, তুমি মানুষের কথা শুনে আমার সাথে ঝগড়া করো? এই গালিগালাজ করতে করতে মানে আমাকে এত খারাপ ভাষায় গালিগালাজ করতো, আমি আর মানে খুব খারাপ লাগতো, আমি সারা রাত কাঁদতাম। এই বলতো যে এই কথা বললে তুই আর আমার সাথে কথা বলবি না। এই যে কথা বলা বন্ধ দিছে একটা না, তিন মাস আর কোনো কথা বলে নাই,
আমি আপনার কোনো কল রিসিভ করে নাই
না,
তার ফোনে রিং বাজেছে,
হ্যাঁ ফোন দিছি রিসিভ করে নাই, এসএমএস দি কল দেয় না। তো তিন মাস একটানা কথা বলে না, ওই মেয়ের সাথে আছে। তো জানার পরে আমি তিন মাস পরে আমি কল দিলাম, যখন দেখলাম যে না, তো আমি কল দিলাম, কথা
তিন মাস পরে কল দিলেন নাকি আপনি প্রতিদিনই
কল দিতাম, তিন মাস পরে
রিসিভ করলো
বা কল ব্যাক করলো।
তারপর
তো কল ব্যাক করার পরে কথা বললাম, বলে তুমি কেন উল্টাপাল্টা কথা বলো, তোমার জন্য অশান্তি, আমি এগুলো এত কষ্ট করি, একটা রুটি খেয়ে সারাদিন কাটায়, আমি কি মেয়ে ব্যবসা করব, আমি কি এরকম করব? তুমি এরকম, মানে আমার এত খারাপ ভাষায় গালিগালাজ করতো, মানে ঘরের বউকে কেউ এভাবে গালি দেয় না।
তখন সে আসলে আমার একটু ইন্টারাপ্ট করি যে উনি কত বছর হলো বারানিয়ে আছেন?
সাত বছর।
তো ওনার পাসপোর্টে বা ওনার ওয়ার্ক পারমিটে এরকম কিছু কি আছে যে উনি ওনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন, ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন?
ওই দেশে নাকি ফ্যামিলিকে নিয়ে যাওয়া যায় যদি ওইভাবে অ্যাপ্লিকেশন করে?
নাকি না, আমি একদম একটু মানে কনক্রিট জানতে চাচ্ছি।
আপনি জানেন?
হ্যাঁ, নিয়ে যাওয়া যায়।
আচ্ছা,
ওনার কি সেই ভিসাটা হয়েছে?
জি হয়েছে, উনি ওখানে যেই বৈধ মানে বৈধ হয়ে গেছে, ভিসা কমপ্লিট করে ফ্যামিলিকে নিয়ে পারমিশনও করে ফেলছিল।
তো আপনার যাওয়ার ব্যাপারে বা আপনার ছেলে যাওয়ার ব্যাপারে এই সমস্ত নিয়ে আপনাদের কখনো কথা হয়েছে?
হ্যাঁ, আমি সবসময় বলছি যে আমাদেরকে নিয়ে যাও, বলে কি দেখো আমি একাই চলতে পারি না, তোমাদেরকে এনে কি খাওয়াবো, একটা রুম ভাড়াই অনেক, কি করে খাবা, এইভাবে বলতো। কিন্তু অলরেডি সে ওই মেয়েকে মানে গত বছর 13-14 নিয়ে গেছে।
আচ্ছা,
তো নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে যখন থেকে নিছে তখন থেকে আমাকে কোনো খরচ দিচ্ছে না বা ভালো ব্যবহারও করতেছে না, গালি গালাজ সব সময়, মানে একটু কথা বলবো গালি
বলেছেন, তারপরে আসেন 3 মাস পরে ফোনটা ধরলো, তারপরে
বকাবকি
বকাবকি করলো।
তো 3 মাস যাওয়ার পরে 2-4 মাস গেলে আবার আমাকে আরেক দিক থেকে ফোন দেয় যে আপনার হাজবেন্ড তো এরকম করতেছে। তখন আমি ওকে আবার জিজ্ঞেস করি তুমি
কি করতেছে,
তোমার হাজবেন্ড তো একটা মেয়েকে নিয়ে রাখতেছে, মেয়েটা নাকি ওর ওয়াইফ? তখন আমি বলতাম কে বলছে,
নতুন মেয়ের কথা বলে
না, ওই মেয়ের কথাই বলে।
আচ্ছা, হ্যাঁ।
তো সে যখন আমি তখন যখনই জিজ্ঞেস করি যে এই মেয়েকে, বলে তোকে কে বলছে, তার নাম্বার দে।
আচ্ছা, এটাও কিন্তু আমাদের প্রশ্ন, তানি আপনাকে কারা ফোন করে এই খবর জানাতো?
আমাকে ফোন করতে হচ্ছে এই মেয়ের সাথে, হয়তো কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে ওই দেশে, কারণ
ওই মেয়ের যারা শত্রুপক্ষের লোকজন তারা আপনাকে ঘটনাগুলি জানাতো, খবরগুলি জানাতো, যেন আপনি কোন একটা পদক্ষেপ নেন এবং ওই বিষয়ে আপনার স্বামী যেন বিপদে পড়ে।
এরকম চলছে। তারপর
ওকে, সো ঠিক এই জায়গাতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন, চলছে ভালোবাসার বাংলাদেশ এবং এটাই শেষ বিরতি আশা করছি, এবং এই বিরতির পরে আমরা বাকি গল্পটুকু শুনে আমাদের আজকের এপিসোড শেষ করব। সঙ্গে থাকুন, অনেক SMS আমরা দেখতে পাচ্ছি, অনেকে সমবেদনা জানিয়েছেন, অনেকে আরো অনেক কিছু জানতে চেয়েছেন, আমাদের সঙ্গে থাকুন। পুরো গল্পটুকু শুনবার পরে আমরা হয়তো আমাদের ভেতরে যে প্রশ্নগুলো উঠে আসছে সব উত্তর আমরা পেয়ে যাব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM। Thank you.
ভালোবাসার বাংলাদেশ।
চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউনে। জুলেছি আপনার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন চুমকেপ এবং হিলুল ভাই, এবং আজকে আমরা শুনছি তানিয়ার গল্প।
তানিয়া, তারপর তো তারপর তাকে বললে তো সে খুব গালিগালাজ করত। এভাবে যখনই তার নাম বলতাম যে তুমি এর সাথে কথা বলো বা এর নামে চিনো, তখন সে আর কথা বলতো না। তো সে এর আগে আসার আগে সে এসেছিল ফেব্রুয়ারি মাসে। গত বছরের নভেম্বরে তার সাথে আমার শেষ কথা হয়েছিল। তারপরে চার মাস সে আমার সাথে কথা বলে নাই। কথা না বলার উদ্দেশ্যটা ছিল আমি তাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, এই জন্য। তো সে চার মাস একটা না কথা বলে নাই। আমার প্রতিটি রাত কিভাবে কেটেছে শুধু আমি জানি। আমার হাতের ভেতরে মোবাইল রেখে আমি ঘুমাতাম যে একটা মিস কল বা একটা কল আসে কিনা, কিন্তু ওই চার মাসে কোনোদিনও সে আমাকে একটা কলও করে নাই। আসলে আমার কষ্ট লাগে যে জীবনে এত কষ্টগুলো কার জন্য করলাম। যখন আমার শ্বশুর শাশুড়ি খারাপ ছিল তখন আমি কষ্ট পাই নাই, এখন যখন সবাই ভালো এই জায়গাটুকু করতে হয়েছে আমাকে, এখন আমি কেন কষ্ট পাচ্ছি? সে চার মাস কোনো যোগাযোগ করত না, কোনো খরচ কোনো কিছুই দিত না। গত বছরের নভেম্বরে, সম্ভবত নভেম্বরের 15 তারিখে সে বাংলাদেশে এসছে ওই মেয়েকে সাথে নিয়ে। ওই মেয়েকে ওখানে সে মানে ওই মেয়েকে দিয়ে একটা ব্যবসা করত, এবং মেয়েটা তার ওয়াইফ হিসাবে তার ফ্ল্যাটে রেখে সে ব্যবসা করত প্লাস তার ওয়াইফ হিসাবে রেখেছিল।
এবং ব্যবসা মানে স্পেসিফিক ভাবে বলেন কি ব্যবসা?
অ্যাকচুয়ালি মেয়েদের দিয়ে কিছু ব্যবসা যারা করায় এরকম ব্যবসা, মানুষ আমাকে এরকম বলেছে যে
সে কি আর কোনো কাজ করতো না?
সে ওখানে কোনো কাজ করতো বলে আমি কখনো শুনি নাই।
নারী ব্যবসা দিয়ে সে রোজগার শুরু করে,
হ্যাঁ, কিন্তু সে এটা অস্বীকার করে যে না এরকম কিছু করে না।
আপনি কিভাবে শিওর হলেন যে সে এই ব্যবসাটা করেই তার জীবিকা?
এই ব্যবসাটাও উনি স্বীকার করেন না, আবার ওই মহিলা যে ওনার ওয়াইফ সেটাও উনি স্বীকার করেন না।
করেন না, কিন্তু এক সময় করেছে।
এক সময়
মানে যখন এটা সবকিছু প্রকাশ হয়ে গেছে তখন সে করেছে।
আপনার কাছে?
হ্যাঁ, আমার কাছেই করেছে।
আপনার কাছে প্রকাশ হলো কি?
এটা কবে নাগাদ?
এটা 2 মাস আগের কথা।
আচ্ছা,
মানে এখন যে সিচুয়েশনটা হচ্ছে এই সময়ের কথা।
আচ্ছা,
আপনার কাছে সমস্ত কথা এসেছে বাহরাইন থেকেই বিভিন্ন মানুষের মাধ্যমে, পরিচিত মানুষের মাধ্যমে?
তারপরে তার ফোনে একবার আমি কল দিয়েছি, সে ওই মহিলাটা কলটা রিসিভ করছে, হ্যালো বলেই কলটা রেখে দিছে। তো তার একটা আমার হাজবেন্ডের মোবাইলে পুরুষের একটা মহিলার একটা কণ্ঠ আসবে, এটা তো আমি বুঝতে পারলাম যে কি।
আচ্ছা, সে তাহলে আপনার কাছে গত 2 মাস আগে স্বীকার করেছে যে সে কিছুই করে না, বাট তার ব্যবসা আছে, যে ব্যবসাটা হলো এই
ব্যবসা
না, সে
ওয়াইফ, সেটা স্বীকার করছে,
তাকে নিয়ে গেছে।
আমি একটু নভেম্বরের, গত বছরের নভেম্বরের জায়গায় আসতে চাই।
আচ্ছা, তো নভেম্বর মাসের 15 তারিখে সম্ভবত সে বাংলাদেশে এসছে ওই মেয়েকে নিয়ে, সাথে একই সাথে এসছে। সে যেদিনই এসছে তার হয়তো 2-1 দিন পরে আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করে বলছে, আপনি কি মোস্তফা রইফ? আমি বলছি হ্যাঁ। বলে কি, উনি তো বাংলাদেশে। বলছে কে বলছে আপনাকে? তখন কিন্তু আমি 4 মাস একটানা কথা বলে নাই আমার সাথে। তো এই সুযোগে সে বাংলাদেশে চলে এসছে। সে বাংলাদেশে যাত্রা বাড়িতে চান্দির মাঠ নামে একটা এলাকাতে ছিল ওই মেয়েকে ওয়াইফ বানিয়ে।
কতদিন ছিল?
2 মাস।
2 মাস
বাসা ভাড়া করেছিল।
আচ্ছা,
তো ওই মেয়েটার সাথে থাকাকালীন আমাকে ওইখান থেকে ফোন আসতো যে আপনার ওয়াইফ তো বাংলাদেশে একটা মেয়েকে নিয়ে আছে। আমি বলছি আপনি কে বলছেন? পরিচয় দিত না, লাইনটা কেটে দিত। তারপর আমি ফোন দিতে দিতে একবার রিসিভ করে আমার হাজবেন্ড যে নাম্বারটা ইউজ করত, ওই মেয়েটা যে নাম্বারটা ইউজ করত, সেই দুইটা নাম্বারই আমাকে ওই লোকটা দিল। তারপরে
ওই ভদ্রলোক এত কিছু জানলো কিভাবে?
নিশ্চয়ই ওই মেয়েটা সবকিছু জানিয়েছে, কিন্তু এটা আমার হাজবেন্ড বুঝতে পারে নাই।
আচ্ছা,
যে মেয়েটার মাধ্যমে, কারণ তারা দুজন বাংলাদেশে এসেছে, এটা আর কে জানবে? তো ওই মেয়েটা হয়তো গোপনে কিছু করতেছে যেন আমাদের মধ্যে কোনো সমস্যা হলে সে ভালো মতো তার জায়গাটা নিতে পারে।
আচ্ছা, তারপর
তো যখন সে আমাকে বললো, তো আমি একদিন ওই নাম্বারে কল দিয়ে দেখলাম যে আসলে কি সত্য কিনা। তো দেখলাম আমার হাজবেন্ড একবার রিসিভ করে হ্যালো বলে রেখে দিছে। রেখে দেওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়িতে ফোন করছি যে আব্বা, আমার শ্বশুরকে বললাম যে ও কি বাংলাদেশে চলে এসছে? বলে না মা, কে তোমাকে কথাগুলো বলে তোমাদের সংসার অশান্তি করার জন্য? ওর তো অনেক শত্রু আছে ব্যবসা বাণিজ্যের জন্য, হয়তো তারা তোমাকে মিথ্যা কথা বলতেছে। ও বাংলাদেশে আসলে আমাদের বাড়িতে আসবে না, ওর বাচ্চা আছে, তুমি আছো, বাবা মা আছে, এগুলা বলতেছে। তখন আমি আর কিছু বলি না, চুপ রইছি। তো দুই মাস হয়ে যাওয়ার পরে আমি আবার আমার ছেলেকে বললাম, আব্বু তোমার আব্বু কি ফোন দিচ্ছে? বলে হ্যাঁ আম্মু দেয়। বলছি তোমার আব্বু যে নাম্বারে ফোন দেয় ওই নাম্বারটা আমাকে বলো তো। ও নাম্বারটা আমাকে বলছে, ওই নাম্বারের সাথে ওই লোকটা যেই নাম্বারটা আমাকে দিয়েছে মিলে গেছে। তো আমার শ্বশুরকে বললাম, আব্বা এই নাম্বারটা যদি বাহিরের হয় তাহলে আপনি কল দিলে বা আমি কল দিলে বাংলাদেশ থেকে যাবে না, ইন্টারনেট নাম্বার, পার্সোনাল নাম্বার হলে কল যাবে। বলে কি জানি মা, আমি তো এগুলা বুঝি না। তো আমি আর কিছু বলি নাই। তো দুই মাস পরে ও বাড়িতে বলে দিছে, আমি বাংলাদেশে আসতেছি, অমুক তারিখে অমুক ফ্লাইটে আপনারা এয়ারপোর্টে থাকবেন। তো আমার শাশুড়ি গ্রাম থেকে আমার ছেলেটাকে নিয়ে এসছে, যেহেতু জানে যে আমি রাগ করে আসি, আমার বউ হয়তো ছেলেকে আনতে যাবে না। সে তো আমার শ্বশুর বলছে, তুমি যা, ওরা যেহেতু রাগারাগি করছে তুমি যে একটু দেখে আসো। তো আমার ছেলেকে নিয়ে এসছে, আমার ছেলে খুব খুশি, আমার আব্বু আসবে বিদেশ থেকে। তো সে ওই যাত্রা বাড়ি থেকে খুব সুন্দর করে ফিটফাট হয়ে এসছে, মানে মনে হলো এখন মনে হয় এইমাত্র রুম থেকে বের হয়েছে, খুব পরিপাটি কোট প্যান্ট পরে খুব সুন্দর করে এসছে, মনে হলো যে
আপনিও ছিলেন সেখানে।
হ্যাঁ আমি ছিলাম, আমি কিন্তু বুঝতে পারছি যে এটা বাহির থেকে এসছে না বাংলাদেশ থেকে। একটা মানুষ অতটা জার্নি করে এসলে তার চেহারার মধ্যে কিছুটা
বিধ্বস্ত,
তাকে মনে হচ্ছে এইমাত্র সে ফ্রেশ হয়ে এসছে। তো সে যে এসছে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের ঢুকতে হয় নাই। আমি আমার শাশুড়িকে বলতেছি, মা এয়ারপোর্টে কষ্ট করে যাবেন কেন, আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন, দেখবেন ও রাস্তায় চলে এসছে, আমি তো জানি ও এরকমই করবে। তো আমার শাশুড়ি হাসে, বলে কে বলছে তোমাকে? আমার মামি শাশুড়ি ছিল, ও বলে আচ্ছা বউ যখন এই কথাটা বলতেছে আপনারা এয়ারপোর্টে দুই গেটে দুইজন দাঁড়ায় থাকেন, দেখেন ও কোত্থেকে বের হয়। আমরা যেতে যেতে দেখি ও রাস্তার মধ্যে চলে এসছে, ও তো এসছে যাত্রা বাড়ি থেকে, ও তো এয়ারপোর্টে ঢোকার মতো কথা না। তো আমার ছেলে ফোন করছে, ছেলেরে ফোন করছে ওর আব্বু যে তোমরা কোথায়। বলে আব্বু আমরা তো আসতেছি, আমার এক মামা শ্বশুরের বাসা হচ্ছে এই যে এয়ারপোর্ট থেকে 5 মিনিট লাগে হাজি ক্যাম্পের সামনে, তো ওইখান থেকে আমাদের বের হইতে 5 মিনিট সময় লাগছে। ও এয়ারপোর্ট থেকে বললো বের হয়ে হাজি ক্যাম্পের সামনে চলে আসতেছে। তা আমার মামি শ্বশুর বললো কি, আমার বাচ্চাটা বললো কি, আব্বু তোমার কাছে কি ব্যাগ আছে? বলে হ্যাঁ আব্বু আছে। তো ব্যাগ লাগেজ যখন আনছে তখন সবকিছু বুঝলাম যে বিমান থেকে নামার পরে লাগেজে কিন্তু একটা করে হ্যান্ডটেক থাকে, যে ইগুলা থাকে, কাগজ স্টিকারগুলো থাকে, ওইটা নাই। ব্যাগগুলা কেমন অনেক দিনের পুরানো মনে হচ্ছে, বাহির থেকে জিনিস আনলে কষ্টে মারা থাকে পুরোটা এসে, ওগুলা নাই। তো আমার মামা শ্বশুর একবার, মামা শ্বশুরের বাসা যেহেতু হাজি ক্যাম্পের পাশে, উনি জিজ্ঞেস করছে কি ব্যাপার বাবা তোমার ব্যাগ যে এরকম কিছু হয় নাই? বলে মামা চেক করছে তো ব্যাগ, এর জন্য খুলে খুলে লাগেজ গুলা দেখাইতে হয়েছে। তা আমি মামি শাশুড়িকে বলতেছি, মামানি দেখেন কত সুন্দর অভিনয় করতেছে। তো বাসার মধ্যে যাই হোক কথাবার্তা হলো, আমি বললাম মা আমি ওকে আমার বাসায় নিব না। বলে কি কেন, তোমরা ভালোবেসে বিয়ে করছো, কেন এসব ঝগড়াঝাটি করো, বাচ্চা একটা আছে, ওর মুখের দিক তাকিয়ে সবকিছু মেনে নাও। আর আমি বলছি ও যদি আজকে আসে তাহলে টিকিট ওর ইয়ে দেখাইতে বলেন, পাসপোর্ট আর টিকিট দেখাইতে বলেন, ও দেখাইতে পারতেছে না, চুপ করে বসে আছে। আমি বলছি না ওর সাথে আমার আর থাকা সম্ভব না। তখন আমি যখন চলে আসি আমার ছেলেকে নিয়ে আসতেছি, ওরা প্ল্যান করছে বাড়িতে চলে যাবে আমার হাজবেন্ড সহ, আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে আমার ছেলেকে শিখিয়ে দিলাম যে যা তোর আব্বুকে ডাক, বলে আব্বু আসো। তখন ওর আব্বুকে নিয়ে আসলো, ওর আব্বু সহ আমরা সব বাসায় গেলাম। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ব্যাগে তো এগুলো কিছু লাগানো নাই, কয় খুলে চেক করছে লাগানো নাই। তো যে দুই মাস ওইখানে ছিল, আমি একটাবারের জন্য বলি না যে তুমি দুই মাস যে ছিলে কি করছো কি না করছো, কি করতো, আমি জবে যেতাম ও সকালবেলা আমার সাথে বের হতো, একই সাথে বাসে আসতাম, ও চলে যেত সেই যাত্রা বাড়িতে, ওখানে থেকে দিন থেকে রাতে চলে আসতো।
আর বাচ্চা একা বসে থাকতো?
না বাচ্চা বেশি দিন থাকে না, আমার কাছে স্কুল খোলা ছিল, দাদির সাথে চলে গেছে।
আচ্ছা,
তো সে যাত্রা বাড়িতে যেত আর আমি অফিসে চলে আসতাম। আমি একটাবারের জন্য তাকে সন্দেহ করি না যে বলো কি হয়েছে,
জিজ্ঞেস করেন না,
জিজ্ঞেস করেন না। আমি চিন্তা করছি যা হয়েছে হয়েছে, হয়তো
স্বাভাবিক হয়ে যাবে আবার সবকিছু।
তো সে যাত্রা বাড়িতে যা, আমি একদিন দুই দিন পরে আমি জিজ্ঞেস করি, বলে মতিঝিল যায়। আমি বলি মতিঝিল কেন যাও? বলে কি আমার কাগজপত্রের একটু ঝামেলা আছে, ওটা করতে যাই, আর আমি মতিঝিল গেলে আমার টাকা আসে, তুই কি আমাকে টাকা দিবি? তো আমি বললাম কি বিদেশ করলা যে তোমার এখানে এসে টাকা ইনকাম করতে হবে? সে তারপরে ওইখান থেকে যে ওই মেয়ের মাধ্যমে মানে যোগাযোগ করে সব প্রতিদিন যায়। তো আমি একদিন ওর চিন্তা করলাম যে ও যদি দুই মাস এসে ছিল তার প্রমাণটা তো আমাকে বের করতে হবে। পরে একদিন ওর কাপড় চোপড় চেক করলাম প্যান্ট শার্ট, দেখি ও যে প্যান্টটা ইউজ করতেছে ওটা একটা বাংলাদেশি লেবেল, যে টেলার থেকে বানানো হয়েছে সেই টেলারের নাম্বার, টেলারের অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আমি টেলারের অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি টেলারের অ্যাড্রেস ঠিকানায় কন্ট্যাক্ট নাম্বার ছিল ফোন করলাম, বলে হ্যাঁ আপা এটা যাত্রাবাড়ি। তো না আমি যাত্রাবাড়িতে যেয়ে বললাম যে ভাইয়া এই প্যান্ট শার্ট কি এখান থেকে বানানো হয়েছে, বলে কি হ্যাঁ এখান থেকে বানানো হয়েছে। আমি বলছি এই লোকটাকে চিনেন, বলে কি না আপু চিনি না। তো আমার নাম্বারটা দিয়ে আসলাম যে কোনো খবর পেলে আমাকে জানাইন। তো খবর পেল, একদিন রাতে আমাকে ফোন দিল আমার হাজবেন্ড, রিসিভ করলো, বলো তোমাকে এত রাতে কে ফোন দেয়। তো আমি বললাম কে ফোন দেয় আমি তো জানি না, তুমি কল করে দেখো। তখন ওর নাম্বার থেকে যে কল দিছে ওর সেফ নাম্বার চলে এসছে ওই লোকের। তখন এটা তো আর আমি জানি না, ও পরে দেখছে যে এটা ওই লোকের নাম্বার। পরে ওই লোককে বললো তুমি আমার ওয়াইফকে ফোন টোন দিছো কেন। তো একদিন আমাকে একজন ফোন করে বলল কি যে তুমি কি এর ওয়াইফ? আমি বলছি হ্যাঁ। বলে কি ও তো যাত্রাবাড়িতে একটা মেয়ে নিয়ে আসে, তুমি দেখবা? আমি বলছি হ্যাঁ আমি দেখবো। পরে লোকটা আমাকে যাত্রাবাড়ি নিল, যাত্রাবাড়ি নিয়ে বলে আর দেখাবে না, বলে না আর পারবো না দেখাতে, আজকে না কালকে, অমুক না তমুক। আমি অনেক রিকোয়েস্ট করে লোকটাকে বললাম আমি ঠিকানা দেন আমি যাব। পরে ঠিকানা দিল, আমি গিয়ে দেখলাম হ্যাঁ আমার হাজবেন্ড এই মাত্র চলে গেছে, মেয়েটা আছে। তো মেয়েটাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি স্বীকার করো যদি তুমি ওর সাথে থেকে থাকো। মেয়েটা আমাকে বলে কি না, আরো অনেক ভাড়াটিয়া ছিল, বলে কি না। তারপর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, বলে কি না না এরকম কিছু হয় নাই। তো একদিন মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলটা আমি ধরেছি আমার বোনের সামনে, মামাতো বোনের সামনে, ও রয়েছে রুমের মধ্যে, বিছনা থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং আমার মুখটা ধরে এত জোরে চাপ দিছে আর বলে কি ব্যথা পাস, ব্যথা পাস। তখন আমি কিছু বলি না। আমি বললাম তুমি তাহলে ওর সামনে আমাকে এভাবে অপমান করতেছো কেন?
ওকে, আমাদের সঙ্গে কিন্তু তানিয়ার যে মামাতো বোন সে কিন্তু আমার স্টুডিওতে রয়েছে, তো সেই দিনের কিছু কথা আমরা ওর কাছ থেকে শুনে আসি। তুমি যদি শুরুতে তোমার নামটি একটু বলতে। হ্যাঁ বলো।
আমার নাম রিয়া। আমি দেখেছি যে দুজনের ভিতরে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, বাট দেখেছে যে আরো কিছু যে অনেক মারধর হচ্ছে, এমন হচ্ছে যে খুনাখুনি হয়ে যাবে। এখন
আপনাদের সামনে?
জি আমার সামনে।
আপনার সামনে?
যে রুমের ভিতরে মানে তোলপাড় ঝড় বয়ে যাচ্ছে। আমি তখন ভাইয়ের পা ধরি যে আপুকে ছেড়ে দাও, এখনই হয়তো মারা যাবে। সো দুইবার আপু নিজেই ফাঁস দিয়ে মরে যেতে যাচ্ছে যে আমি আর বাঁচতে চাই না, আমার জীবন শেষ। তাহলে তার কাছে একটা স্বামী মূল্য যে আমার স্বামী শেষ, অন্য মেয়ে নিয়ে আছে, আমাকে ফোনটাও ধরতে দিচ্ছে না। তখন ভাইয়া আরো মারতে লাগলো, মারতে মারতে এক সময় তার কপাল থেকে ব্লাড বেরিয়েছে
আপুর।
হ্যাঁ, পরে আমি অনেক কষ্ট করে তাকে রুমের থেকে বের করে রুমের দরজা দিয়ে আপুকে মাথায় পানি দিয়ে মানে শান্ত করলাম, পরে ভাইয়া চলে গেল।
রিয়া, তুমি কি এই ধরনের ঘটনা আগে কখনো দেখেছো?
আমি কখনোই দেখি নাই এবং আমার ফ্যামিলি কেউ জানে না। আমি ঢাকায় আসার পরে ফার্স্ট আমার চোখে দেখলাম, বাট এর আগে আমারে কখনোই এই কথা বলতো না, প্লাস কেউ জানে না, পৃথিবীতে কেউ না।
মানে তোমরা জানতে তোমার আপু ভালো আছে, দুলা ভাই বাহির এনে থাকে?
ফার্স্ট আমি দেখে আমি তব্দ লেগে গেছি যে আসলে অনেক সুখে আছে মনে হয়।
রিয়া, আসলে সমস্যা হলো যে ভালোবাসায় অনেক কিছু থাকবে, এটাতে আপনি আবার যেন মানে মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনার ভাই আর দুলাভাই আর বোনের যেই চেহারা আপনি দেখেছেন, আমার অনুরোধ থাকবে সেই চেহারা আপনার জীবনেও আসবে, এটা না ভাবাই বরং ভালো। আর খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে যে আপনি একজন সাক্ষী, আমাদের শ্রোতারা শুনছে যে
আমি আমার বোন বলে বলছি না, বাট আমি যেটা রিয়েল ভাবে দেখছি
অবশ্যই
সেটাই বলছি।
হ্যাঁ, আমাদের দর্শকরাও আরো নিশ্চিত হলো যে তানিয়ার কষ্টটা কি ছিল, তানিয়ার কষ্টের অনুভূতিটা এখন আসলে আমাদের সবার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে।
ওকে আপু, আমি এক্ষেত্রে একটু অনেকের হয়তো ধারণা হতে পারে যে তানিয়া যে কথাগুলি বলছে আদৌ সত্যি কিনা। তো তানিয়ার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, আমরা তার চাচা শ্বশুরের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট তানিয়ার যে হাজবেন্ড, যার কথা আমরা তখন শুনছিলাম, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। বাহরাইনে তিনি রয়েছেন এই মুহূর্তে। এবং আরো অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, সবার ফোন কলগুলি রেকর্ড করিনি, আর করলেও হয়তো সবগুলো আমরা প্রচার করতে পারছি না, কারণ ওই ব্যক্তিটি এখন যে অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এবং যে ধরনের ব্যবসা সে করছে, এতে করে বাহরাইনে তার নাকি খুবই কি বলবো যে একটু শক্ত অবস্থানে সে রয়েছে, এবং তাতে করে যারা তার পক্ষে বলছে, তানিয়ার পক্ষে, তাদের একটা ক্ষতি সে করতে পারে, যার কারণে সেই ভয়েস ক্লিপগুলি আমরা প্রচার করতে পারছি না। তবে তানিয়ার যে চাচা শ্বশুর খায়রুল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা শুনে আসি তানিয়া সম্বন্ধে তিনি কি বলেছেন এবং তার যে ভাতিজা তাকে নিয়ে তিনি কি বলেছেন।
আমি ওর বিয়ের পরে ওরে দেখছি মানে 10-15 দিন, ওর বিয়ে হওয়ার পরে আমি বাড়ি থেকে চলে গেছি, তারপরে মাঝে মধ্যে আসতাম, আসলে ও আসতো, ঈদের সময় দেখতাম ভালোই, তাদের সংসার, বৌমাও আসে, দেহিয়ারা সবাই মিলেমিশে চলছে, ইদানিং এদের মধ্যে একটু খারাপ সম্পর্ক দেখতেছি। এখন তাদের সম্পর্ক আমি কোনো সময় তেমন কোনো খারাপ দেখি নাই, এবার এসে শুনতেছি বৌমা এগুলি বলতেছে, এই আমি যথেষ্ট চেষ্টা করার দরকার, যেভাবে বোঝানোর দরকার আছে, আমার যতটুকু দায়িত্ব এটা আমি পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। বৌমা আমার কাছে বলছে যে কাকা আমারে ও থেকে আমার আলাদা হয়েছে, দেন এই করেন সে করেন, অনেক কিছু কিছু আমি বুঝেছি, দেখ তুই এগুলি বুক করিস না, এইগুলো কেন করতে জানি, তুই তোর মা নাই বাবা নাই, তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি, আমি এটাই বুঝেছি, তুই যাবি কোথায়, তুই তো ওর সাথে প্রেম করে বিয়ে করছ, তোর মা নাই বাবা নাই কেউ নাই, তোর কাছে ভালো না লাগে, তুই আমার কাছে আমার ঘরে এসে থাক, এই যে আমি বুঝেছি, তোর একটা ছেলে 12 বছর বয়স হয়ে গেছে, ও তো বড় হয়ে গেছে, ও দিয়ে তো তুই তোর জীবনটা কাটাতে পারে, তোর তো আমরা সবাই আদর করি, শ্বশুরের নামে কোনো সময় ক্লেম দেয় না, মাঝে মধ্যে শাশুড়ির নামে একটু খারাপ হয়, শাশুড়ি মায়ের ওর মানে বাতিদারে প্রশ্রয় দেয় এই কয় আর কি, কিন্তু আমার ভাইয়ের নামে কোনো সময় ক্লেম করে না সে।
তার শ্বশুর শাশুড়ি তাকে ভালোই বাসে এবং সেও জানাইছে যে তার শ্বশুর শাশুড়ি ভালোবাসে। খায়রুল চাচা, আপনার জানা মতো যে তারা ভালোই ছিল, এই মাস দুয়েক হয়তো বা আপনি কোনো কোনো সমস্যা শুনছেন যে তাদের মধ্যে,
মাস দুয়েক কিছুদিন আগে সে বৌমা বলতেছে সে বিয়ে করছে,
তো এর আগ পর্যন্ত তো আপনি ভালো জানতেন, ভালো ছিল তারা। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি খোঁজ নিছেন যে আসলে সে বিয়ে করছে কিনা, অথবা আসলে তার নামে যে অভিযোগ?
আমি খোঁজ যেটুকু আমি জানছি, যেটুকু যার সাথে তার সাথে যার সম্পর্ক, বাদি যে হেতো বাদি যে আমি বললাম চাচা, ওরা ওর সাথে যেটুকু শুনছি কয় যে না পিসাদি করে না, এটা এই এমনি হুদা মিশা কথা, তানিয়া সন্দেহ করে না, এখন তানিয়া আর সবুজ একজন একজনে বিশ্বাস করে না, তানিয়া বলে সবুজের অন্য মায়ের সাথে সম্পর্ক আছে, সবুজ বলে তানিয়ার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, সে আর এ মেয়েটার যতটুকু, যদিও তার বাবার কথা তো আমরা শুনছি, যদিও সে স্বেচ্ছা দিয়ে বসে থাকে তার সৎ মা ঘরে, বা এও একবারে যে রাস্তার মেয়ে তা না, ও মেয়ের একবার একটা দাবি করেছিল যে আমার বিয়ের আছে ঠিক আছে, এগুলি আরো কি 30,000 না কত হাজার টাকা আরো ওখানে জমা দিতে, তা আমি আরে বলছিলাম তুই চাকরি কর দেখ, তোরটা তুই শেষ করে একসঙ্গে বাড়ি চলে আস, পারলে আনলে তো হেরা হেরা তোরে টাকা দিব, করবো হন করবো তখন দিব না, সংসারে একটু অবগণন লাগছে, মোটামুটি সে একটু দেনা ফানা হয়ে গেছে, এগুলি আস্তে আস্তে পরিশোধ করতেছে, মোটামুটি কিছু পরিশোধ করছে, কিছু রয়েছে, কিছু বাড়ির জায়গা বেচালাইছে, এইভাবে আর কি, বুঝছেন না, অভাবের সংসার মোটামুটি, চেষ্টা বহুত চেষ্টা করতেছি, এবং তানি আমার চেষ্টা এখন তো মোটামুটি আমি এরে একটু লাইনে আনার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, মানে তানিয়ারে বলতেছি তুই নর্মাল হয়ে যাচ্ছিস, এসব ধমক টমক দাস কেন, কেন তুই মরে যাবি, কেন খানা টানা খাইলে যাস, কেন তুমি মরলে রাখবি, তুমি তো এদের খাও না, যখন নাকি তারা ঝগড়া করলো বাড়িতে এসে তানিয়ার সবুজ, যখন আমি বুঝলাম তারা আবার আমার কথা মানে টেন না, তারা আবার একসাথে থাইকা টাইকা রাত্র একদিন দুদিন বেড়ায় এটা সবুজ আর তানিয়া সবুজের ছেলে সব ঢাকা চলে গেল, সবুজের ফ্লাইটে বহুমা সহ চলে গেল, এরপরে দেখলাম তারা ভালো, আমি আল্লাহর কাছে শুকর করলাম, আদায় করলাম যে আল্লাহ যাইবার আগে যত তারা ভালো হয়ে গেছে, পরক্ষণে আবার তানিয়া এসে করে আমাদের ভাতিজে আমার ফোন করে না, আমার গালাগালি করে, ফোনে গালাগালি করে, খারাপ কথাবার্তি কয়, এই মাঝে মধ্যে এরকম হয়ে গেছে, কি বুঝি না তোমার।
আসলে এই যে গালাগালি করা এবং খারাপ কথা বলবার একটাই কারণ, তানিয়া তদন্ত করছিল যে আসলে ঘটনাটা কি,
সত্যিটা জেনে গিয়েছিল এবং সত্যিটা সবার সামনে প্রকাশ করে ফেলেছে, যেটা সে এত বছর যাবত চেপে রেখেছে,
এবং সে তার হাজবেন্ড সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছিল যে আসলে সে সেখানে গিয়ে কি করছে, অন্যের একজন স্ত্রীও না, কারো একজন গার্লফ্রেন্ড তাকে নিয়ে সেখানে বউ হিসেবে নিয়ে গিয়ে সেখানে তাকিয়ে দিয়ে দেহ ব্যবসা করেন, এবং সেখানে আমার ধারণা বাংলাদেশ থেকে সে আরো এইভাবে অনেককে নিয়ে গিয়ে এই কাজটি আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, কথা বলবার চেষ্টা করেছিলাম তানিয়ার হাজবেন্ডের সঙ্গে, আমরা শুনে আসি তার কথাবার্তাগুলি আসলে কেমন।
হ্যালো,
হ্যাঁ লাবণ্য,
হ্যালো,
হ্যাঁ ভাইয়া, আমাকে চিনছেন?
হ্যাঁ,
শালি বলছি, শালি।
হ্যাঁ, লাগুন।
হ্যাঁ, কেমন আছেন?
এই তো ভাই, ভালো ভাই।
ও, এখন আপুর সাথে রিলেশন কেমন যাচ্ছে?
এই তো ভালো। তুমি কো?
আমি ঢাকাতে আছি। এখন কি করতেছেন?
বাসায়।
ও, শরীর ভালো?
হ্যাঁ ভালো।
মন ভালো?
ভালো।
তাহলে কিছু কথা বলতে পারি?
বলো।
এখন মানে আমাকে বলতে পারেন, আপনি কি আপুর সাথে মানে অ্যাডজাস্ট হতে চাচ্ছেন কি চাচ্ছেন না?
তুমি কি?
লাবণ্য, রেজাউলের মেয়ে।
হ্যাঁ।
হ্যালো।
হ্যাঁ,
লাবণ্য বলছি ভাইয়া।
হ্যালো
ভাইয়া, লাবণ্য।
লাবণ্য কে?
যশোর রেজাউলের মেয়ে, শুকুরনের ফুপাতো বোন, তানিয়ার ফুপাতো বোন।
হ্যাঁ, তো বলেন কি সমস্যা? কি
আপুর বিষয়ে একটু কথা বলতাম।
আপনি কে? বলার কে?
আমি তার বোন, আপনি আমার ভাইয়া। আমি তো শুনতেই পারি।
আমি চিনি না কারোরে।
শুনতে পারি না?
না, আমি চিনি না কারোরে।
না, একটু আগে তো আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন, সো এখন এইভাবে না চিনলে হবে?
আমি চিনি না।
ও, ওয়াইফের সাথে যোগাযোগ আছে কি না?
এটা আপনি কি আপনার কাছে বলার আছে কি না? না না, আছে না, থাকবে আপনার সাথে কি?
আমি তার ছোট বোন, তার সমস্যা আমাকে বলতে হবে, আমার সলভ করতে হবে।
কেউ নাই আমার। হ্যাঁ,
আমি তার বোন, আমি শুনতেই পারি।
না না না,
আমি শুনতে পারি না, তার অবস্থা খুবই খারাপ।
খবর নাই আজকে, আমি তার বোন, তার আমি চিনি। কে হিরো হিরো নেই, খবর নাই।
আমার বোনের অবস্থা খুবই সিরিয়াস, বাট শুনতে চাচ্ছি তার সাথে আপনার যোগাযোগ আছে কি না।
আপনার বোনের অবস্থা সিরিয়াস হলে আপনি হসপিটালে নেন, ডাক্তারের কাছে নেন, পরামর্শ নেন।
আপনার সাথে যোগাযোগ নাই?
না।
ও, কতদিন থেকে?
5 বছর। ওকে, বাই।
অদ্ভুত কথাবার্তা।
হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে সমস্ত কথা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে।
না, মুহূর্তে না, এক মুহূর্তেই চেঞ্জ।
হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বাহ, অসাধারণ মানুষ।
সো আমাদের দায়িত্ব ছিল যে আমরা তানিয়ার গল্প শুনবার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এক পক্ষ না, অন্য পক্ষের কথাগুলিও জানবার। তো সবার থেকে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তানিয়াকে নিয়ে আসলে তার শ্বশুরবাড়ির কারোরই কোনো কমপ্লেইন নেই, তবে তার শ্বশুরবাড়ির লোকজন তাদের ছেলের যে অপরাধগুলি তানিয়া তুলে ধরেছে সেগুলি নিয়ে খুব একটা গুরুত্ব দেন না এবং স্যাক্রিফাইসটা তানিয়াকে করতে বলছেন বারবার। সো এই হচ্ছে বর্তমান অবস্থা, এবং ঠিক এই অবস্থার মধ্য দিয়েই আজকে তানিয়া আমাদের ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে।
তানিয়া আজকে ভালোবাসার স্টুডিওতে। এখন আমার প্রশ্ন হলো যে তানিয়া, আপনি কি চান?
ও যাবার আগে আমাকে আমার মাথায় কোরআন শরীফ রেখে বলছে যে যা করছি এ পর্যন্তই শেষ। যাওয়ার আগে আমার বাচ্চার মাথায় হাত রেখে বলছে যা করছি এ পর্যন্তই শেষ। একসময় মানুষ করে, হয়তোবা আমাকে শয়তান ভর করছিল, যার কারণে ভুলগুলা করছি, আর কখনো করব না। কিন্তু যে দেখি সেম সেভাবেই আছে। আসলে এত বছর কষ্ট যখন করছি, আমি চাই যে ও ভালো হয়ে ফিরে আসুক। তার বিনিময়ে যদি আমাকে সমস্ত কষ্ট করতে হয় তাও করব, ও বেকার বসে থাকুক তাও বাড়িতে সৎভাবে ভালোভাবে। আমার বাচ্চাটা ওকে অনেক মিস করে, আমার বাচ্চাটা আমাকে অনেক মিস করে। ও বাবা মায়ের আদরই পায় নাই। ও বলে আম্মু, সবার আম্মু আব্বু স্কুলে যায়, তোমরা কেউ যাও না। এত ভালো একটা সন্তান, এরকম একটা সংসার সব রেখে আমি চাই ও আবার ফিরে আসুক, আবার ভালো হয়ে যাক।
আর উল্টো দিক থেকে যদি উনি আপনাকে ছেড়ে দিতে চান আসলে, তাহলে কি করবেন?
ও আমাকে ছেড়ে দিলে আসলে সারা জীবন ওকে আমি ভালোবাসবো, কারণ আমি জীবনের অর্ধেকটা সময় কষ্ট করে এসেছি। ও যদি আমাকে আর না যায়, জোর করে তো কখনো সংসার হয় না। আমি দোয়া করব অনেক ভালো থাকবে। আমার জীবনের সমস্ত সুখ গুলো আমি নষ্ট করে দিছি। কোনো দিন ভালো একটা খাবার খাইনি, ভালো একটা কাপড় পরি নাই,
শুধু এই সংসারের জন্য, বাচ্চাটার জন্য। আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করে, নামাজ পড়ে কান্নাকাটি করে। আমি আমার বাচ্চার জন্য হলেও ওকে ফিরে পেতে চাই।
তানিয়া, আমরা আপনার জন্য দোয়া করি, সবুজ যেন আবার ঠিক পথে ফিরে আসেন।
এখনো দেখেন, এত কিছুর পরেও কিন্তু তানিয়া তার স্বামীকে ফিরে পেতে চায়।
আমি সেই কথাটাতেই যাচ্ছিলাম যে আমরাও দোয়া করি উনি যাতে ঠিক পথে ফিরে আসেন এবং আপনার মনের কথাটা বুঝতে পারেন, আপনার ছেলের কথা ভাবেন, সব কিছু ভেবে আবার আপনার কাছে ফেরত আসে।
আপনি কি স্বামীর উদ্দেশ্যে আর কিছু বলবেন?
জানি না ও শুনতে পাচ্ছে কিনা, শুধু এইটুকুই যে আমি তোমাকে আমার বাবা মা ভাই বোন একটা মানুষের যতগুলো উপাধি আছে সবগুলোর মতে ভালোবাসি। এই পৃথিবীতে আমার তো কেউ নাই, তোমার মধ্যে সবকিছু খুঁজতে চাইছি। আমার জন্য না, বাচ্চাটার ভবিষ্যতের জন্য হলো, তুমি ভালো হয়ে ফিরে আসো।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবেসে তানিয়া সবুজের সাথে ঘর বেঁধেছিল। আজ এখন হাহাকার করে কাঁদছে ঠিকই, কিন্তু সেখানেও আছে ভালোবাসা। আমরা ভালোবাসতে চাই, ভালোবাসা দেখতে চাই, পেতে চাই, ভালো থাকতে চাই। শুরুটা হয়েছিল আসলে অনেক সুন্দরভাবে, তারপর আসলো কষ্ট, তারপর আসলো অভাব, তারপর আসলো আবারও একটু সুখ, আবারও কষ্ট। কিন্তু সেই কষ্টটা কিন্তু ভালোবাসার কষ্ট। এই ভালোবাসার কষ্ট নিয়ে আমরা আবার আসবো আপনাদের সাথে, আপনাদের সামনে আরো কোনো গল্প নিয়ে আমরা আবার উপস্থিত হব আগামী অনুষ্ঠানে।
সেই পর্যন্ত সবাইকে বাই বাই, টাটা, ভালো থাকবেন, আবার কথা হবে আগামী বৃহস্পতিবার।
আর একটা কথা অবশ্যই আমাদের বলা উচিত হিল্লোল, এই তানিয়া যে ভুলটা করেছে, আমি তানিয়ার ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। আমি ভালোবাসার জন্য ওর যে প্রতীক্ষা, ওর এই প্রতীক্ষা আরো সুন্দরভাবে ফিরে আসুক সেটাও আমি চাই। কিন্তু যারা শুনলেন তারা যেন আর ভুলটা না করেন, সেই অনুরোধটা আমাদের করা উচিত। মানুষ বোঝা যায় না, কিন্তু যখন আমরা বুঝবো তখন অবশ্যই আমাদেরকে শক্ত হতে হবে এবং অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই, কি করলে আমাদের ভুলটা হবে, এই পথে যেন আর পা না বাড়াই। এটা থাকবে আমাদের শ্রোতাদের কাছে আমার অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসবেন কাছের মানুষকে, পাশের মানুষকে, হৃদয়ের গহীনে রাখবেন নিজের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা।
শেষ করছি আজকের মতো আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশ। হিলো ভাই,
সেটাই, সবাইকে বাই, আর আগামী বৃহস্পতিবারে হয়তো নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সামনে আসবো।